কবিরের বাবা মারা গেলেন। মৃত্যুটা স্বাভাবিক না, পুলিশ কেস হল, লাশ নিয়ে যাওয়া হল পোস্টমর্টমের জন্য। লাশ কাটা ঘরে একটা শীতল স্ট্রেচারে শুয়ে আছে আঙ্কেল, নরবরে একটা চেয়ারে বসে আছেন একজন চৌকিদার। আমরা দুজন লাশের পাশে দাঁড়িয়ে। চৌকিদার বললেন, এত রাতে আর পোস্টমর্টম হবে না, অতএব সকাল পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করছি, হঠাৎ একজন কনস্টেবল এসে নিয়ে গেল কবিরকে। অনিচ্ছা সত্ত্বেও আমাকে একা থেকে যেতে হল। আমার চারপাশটা হঠাৎ করেই বদলে গেল। কাফনের নিচে লাশটাকে নড়ছে। হঠাৎ চৌকিদার ডিউটি শেষ করে চলে যেতে চাইল, আমি থামাতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। তারপর আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়ি কাঁটা বলছে, চলো হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। সেটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, এমন এক রাত যে আমি আমৃত্যু ভুলতে পারব না। সালটা ছিল 2013। সেই সময় আমি এবং আমার বন্ধু কবির দুজনেই একসাথে একটি ভাড়া করা মেসে থাকতাম। আমরা তখন ছাত্র, পড়াশোনার চাপে এবং ভবিষ্যতের চিন্তায় বিভোর। আর দশটা সাধারণ রাতের মতোই সেই রাতটা ছিল। আমরা দুজনেই পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ঘড়িতে তখন সময় রাত দশটা। আমরা বিছানায় শুয়ে শুয়ে এদিক সেদিকের গল্প করছিলাম। মেসের জীবন যেমনটা হয় আর কি, সারাদিনের ক্লান্তি শেষে একটু আড্ডা, একটু অবসর। পরিবেশটা বেশ শান্তই ছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ কবিরের ফোনে তার বাড়ি থেকে একটা কল আসে। ফোনটা রিসিভ করার পর কবিরের মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে যায়। কথা বলতে বলতে ওর মুখের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিল, চেহারাটা হয়ে গেল ফ্যাকাশে। কয়েক মুহূর্তের জন্য ও কোনো কথাই বলতে পারছিল না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ও ফোনটা কেটে দিল এবং প্রায় চিৎকার করে বলে উঠল,
কামাল বড় বিপদ হয়ে গেছে রে, আব্বার শরীর খারাপ, অবস্থা খুবই সিরিয়াস, আমাকে এখনই এই মুহূর্তে বাড়ি যেতে হবে।
ওর গলার স্বরে এমন একটা আতঙ্ক আর হাহাকার ছিল, আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। ওর সেই ঘাবড়ে যাওয়ার চেহারা দেখে আমার বুকের ভেতরটাও কেঁপে উঠল। আমরা দুজনেই তড়িঘড়ি করে উঠে পড়লাম, কোনো মতে জামা কাপড় জড়িয়ে নিলাম। কবিরের বাড়ি যাওয়ার জন্য আমরা তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেলাম। আমাদের মেসেরই আর এক বন্ধুর কাছে একটা বাইক ছিল, আমরা তার কাছ থেকে বাইকটা চেয়ে নিলাম এবং কাল বিলম্ব না করে তখনই সেখান থেকে রওনা দিলাম। আমরা ভেবেছিলাম যেহেতু রাত হয়েছে রাস্তায় জ্যাম বা ট্রাফিক থাকবে না, আমরা দ্রুত পৌঁছে যেতে পারব। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, রাস্তার মাঝখানে গিয়ে দেখি বিশাল জ্যাম, সম্ভবত কোনো তেলের ট্যাঙ্কার নষ্ট হয়ে গেছে এবং সেটা রাস্তার মাঝখানে পড়েছিল, যার কারণে ট্রাফিক একেবারে ধীর গতির হয়ে পড়েছিল। গাড়িগুলো পিঁপড়ার মতো ধীর গতিতে এগোচ্ছিল, আমাদের বাইক থাকা সত্ত্বেও ভিড় কাটিয়ে এগোতে বেশ কষ্ট হচ্ছিল। কবিরের অস্থিরতা বাড়ছিল প্রতিটা মুহূর্তে, সে বারবার হর্ন দিচ্ছিল যদিও তাতে কোনো লাভ হচ্ছিল না। প্রায় দেড় ঘন্টা ধরে এই অসহ্য জ্যাম আর উৎকণ্ঠার পর আমরা অবশেষে কবিরের বাড়ির এলাকায় পৌঁছালাম। আমরা যখন বাড়ির কাছাকাছি পৌঁছালাম তখন দূর থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছিল। সেই বুক ফাটা কান্নার শব্দ শুনেই কবিরের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। আমিও বুঝতে পারলাম যে কোনো বড় অঘটন ঘটে গেছে। বাইকটা রেখে আমরা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরের বাবা, যাকে আমি চাচা বলে ডাকতাম, তিনি বিছানায় শুয়েছিলেন। তার মুখ দিয়ে অদ্ভুত এক ধরনের গড়গড় শব্দ বের হচ্ছে। মনে হচ্ছিল গলার ভেতর কফ বা অন্য কিছু আটকে গেছে। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল প্রচণ্ড কোনো বৈদ্যুতিক শক খেয়েছেন। তার এই করুণ অবস্থা দেখে কবিরের মা এবং বোন অঝোরে কাঁপছিল। আশেপাশের প্রতিবেশীরা ওনাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই শোকের সামনে কোনো সান্ত্বনাই কাজে আসছিল না। আমি এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোন বের করলাম এবং তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের জন্য কল করলাম। ফোনের ওপাশে অপারেটরের সাথে কথা বলে ঠিকানা বুঝিয়ে দিই। তারপর ফোনটা কবিরের হাতে ধরিয়ে দিলাম, যেন সঠিক লোকেশনটা গাইড করতে পারে। কবির যখন কাঁপা কাঁপা গলায় অ্যাম্বুলেন্স চালককে বাড়ির রাস্তা বোঝাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটা বিকট শব্দ হল। মনে হল যেন কেউ খুব জোরে শেষবারের মতো শ্বাস টেনে নিল। একটা হিঁচকে ওঠার মতো শব্দ, আর তারপর সবকিছু শান্ত। কবিরের বাবার শরীরটা একদম স্থির হয়ে গেল। আর কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। সেই ভুতুরে গড়গড়ে আওয়াজটা, সেটাও থেমে গেছে। ঘরের ভেতরে নেমে এলো এক ভয়াল পিনপতন নিস্তব্ধতা। সেই মুহূর্তে শুধু কবিরের মায়ের চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমরা সবাই স্তব্ধ হয়ে চাচার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম চাচার মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই তাঁর জীবন্ত শরীরটা সাদা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঘরের চারপাশে তখন কান্নার রোল পড়ে গেল। কবিরও নিজেকে আর ধরে রাখতে পারল না। বাবার বুকের উপরে আছড়ে পড়ে সে বেসামাল হয়ে চিৎকার করে কাঁদতে লাগল। সেই দৃশ্য দেখা আমার জন্য ছিল এক কঠিন পরীক্ষা। আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কান্নার আওয়াজ শুনে আরো প্রতিবেশীরা ছুটে এলো। এরই মধ্যে কেউ একজন পুলিশকে খবর দিল, কারণ মৃত্যুর ধরনটা খুব স্বাভাবিক ছিল না। মুখ দিয়ে ফেনা ওঠা, শরীর কাঁপা, এসব দেখে লোকের মনে সন্দেহের দানা বাঁধল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি একসাথে কবিরের বাড়ির সামনে এসে থামল। পুরো বাড়ি তখন মানুষে গিচগিচ করছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করল, বাড়ির লোকদের সাথে কথা বলল এবং তৎক্ষণাৎ জানিয়ে দিল যে এই লাশের পোস্টমর্টম করা জরুরি, কারণ এটি এখন একটি পুলিশি কেস হয়ে গেছে। কবিরের পরিবার অনেক অনুনয়ে বিনয় করল, পুলিশের হাত পা ধরে কান্নাকাটি করল যাতে পোস্টমর্টম না করা হয়। মৃতদেহকে কাটাছেঁড়া করা নিয়ে আমাদের এক ধরনের স্পর্শকাতরতা থাকে, কিন্তু পুলিশ নিজেদের অবস্থানে অনড় রইল। তারা বলল, আইন সবার জন্য সমান, মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বডি ছাড়তে পারব না। লাশ এখনই আমাদের সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনারা চাইলে কেউ আমাদের সাথে আসতে পারেন।
কবির কিছুতেই তার বাবার লাশ একা ছাড়তে রাজি ছিল না। সে সাথে সাথে অ্যাম্বুলেন্সে উঠে পড়ল। বন্ধু হিসেবে আমিও তাকে একা ছাড়তে পারলাম না। আমিও তার পিছু পিছু গিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। চাচার লাশটা স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হল। তখন অ্যাম্বুলেন্সের ভেতরে লাশের সাথে আমরা তিনজন জীবিত মানুষ, আমি, কবির এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আর আমাদের ঠিক পেছনেই সাইরেন বাজিয়ে আসছিল পুলিশের গাড়ি। তখন ঘড়িতে কয়টা বেজেছিল আমার মনে নেই, তবে রাত আনুমানিক 12টা থেকে 12:30টার মতো হবে। ঢাকার রাস্তাঘাট তখন বেশ ফাঁকা, শুধু অ্যাম্বুলেন্সের সাইরেনের একঘেয়ে করুণ শব্দ রাতের নিস্তব্ধতাকে চিরে এগিয়ে যাচ্ছিল। কবির আমার পাশে বসে নিঃশব্দে কাঁদছিল। আমি ওর কাঁধে হাত রেখে চুপচাপ বসেছিলাম। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা ছিল না। চারপাশের পরিবেশে এক অদ্ভুত অস্বস্তি ছিল, যেন বাতাসের মধ্যেও ভয় মিশে আছে। অ্যাম্বুলেন্সের ভেতরের সেই গুমোট ভাব আমার দম বন্ধ করে দিচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সোজা গিয়ে থামল হাসপাতালের মর্গের সামনে। তখন রাত প্রায় একটা বাজে, বাইরে বেশ ঠান্ডা বাতাস বইছিল। হাসপাতালের ওই কোণটায় কেমন যেন একটা অদ্ভুত গা ছমছমে নিস্তব্ধতা আছে। সাইরেন বন্ধ হয়ে যাওয়ার পর সেই অস্বস্তি আরো বাড়তে শুরু করে, পরিবেশটা আরো ভারী হয়ে যায়। ড্রাইভার দরজা খুলে দিল, আমি আর কবির মিলে ড্রাইভারের সাহায্যে স্ট্রেচারটা নিচে নামালাম। পুলিশরা আমাদের পেছনে পেছনে হাসপাতালে এসে পৌঁছাল। প্রথমে লাশটাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হল। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দিলেন এবং পোস্টমর্টমের জন্য কাগজ লিখে দিলেন। এরপর লাশটিকে একটি সাদা কাপড়ে আপাত মস্তক মুড়িয়ে সোজা মর্গের দিকে নিয়ে যাওয়া হল। কবির আর আমি প্রতি মুহূর্তে লাশের সাথেই ছিলাম। লাশটাকে নিয়ে যাওয়া হল মর্গের পাশে একটা লম্বা অন্ধকার করিডোরে। সেই করিডোরের শেষ মাথায় একটা অন্ধকার কোণে স্ট্রেচারটা রেখে দেয়া হল। করিডোরের সেই জায়গাটা ছিল ভীষণ জরাজীর্ণ আর ভুতুড়ে। আমি, কবির এবং একজন পুলিশ কনস্টেবল, আমরা তিনজন সেখানে একটা জায়গায় বসলাম। আমাদের থেকে কিছুটা দূরে একটা নরবরের চেয়ারে বসেছিল এক বুড়ো চৌকিদার। তার চেহারাটাও বেশ অদ্ভুত, চোখের নিচে কালি পড়া, চামড়া কুঁচকানো। সে আমাদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল,
এত রাতে না, পোস্টমর্টম তো আজ হবে না, ডাক্তার সেই সকালেই আসবেন, লাশটা এখানেই থাকবে।
আমি জানতাম সরকারি হাসপাতালের নিয়ম এমনই হয়। অবাক হলাম না, কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। কিছুক্ষণ পর সেই পুলিশ কনস্টেবলটি ফোনে কথা বলতে বলতে করিডোরের বাইরে চলে গেল। সম্ভবত তার ডিউটির আপডেট দিচ্ছিল বা ব্যক্তিগত কোনো কল ছিল। আমি আর কবির আবার একা হয়ে গেলাম। জায়গাটার বর্ণনা দেয়া কঠিন। দেয়ালগুলোতে পুরনো পানের পিক আর বিভিন্ন দাগ লেগে আছে। বাতাসে ছিল পচা ফিনাইল আর ফরমালিনের তীব্র গন্ধ। সেই গন্ধে আমার মাথা ধরে আসছিল। করিডোরের কিছু অংশ ছিল অন্ধকারে ঢাকা, আর যেখানে লাইট জ্বলছিল সেখানেও জমেছিল ধুলো আর মাকড়সার জাল। আমি তাকালাম ওপরের দিকে, ভাবলাম হয়তো ফ্যান চলছে, কিন্তু অবাক হয়ে দেখলাম সেখানে কোনো ফ্যান নেই। অথচ হঠাৎ করেই পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। ওই নির্দিষ্ট জায়গাটাতে অস্বাভাবিকভাবে ঠান্ডা বাড়তে শুরু করল। মনে হচ্ছিল কেউ যেন খুব শক্তিশালী এসি চালিয়ে দিয়েছে এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে গেছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না বন্ধ করিডোরে হঠাৎ এত ঠান্ডা বাতাস আসবে কোত্থেকে। ঠিক তখনই ওই বুড়ো চৌকিদার তার জায়গা থেকে উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে হেঁটে দরজার দিকে গেল, তারপর পিছনে একটা ছোট জানালা দিয়ে উঁকি দিয়ে আমাদের উদ্দেশ্য করে বলল,
তোমরা দুজন এখানেই আছো তো, একটু খেয়াল রেখো, আমি বাথরুম থেকে আসছি, মিনিট দুয়েকের ব্যাপার।
এই বলে সেও সেখান থেকে চলে গেল এবং করিডোরের বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এখন সেখানে কেবল আমরা দুজন, আমি আর কবির, আর আমাদের সামনে সাদা কাপড়ে ঢাকা কবিরের বাবার লাশ। পরিবেশের নিস্তব্ধতা এত গভীর ছিল যে আমাদের নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দও কানে বাজছিল। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। চৌকিদার গেছে প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে, কিন্তু তার ফেরার নাম নেই। পুলিশ কনস্টেবলও ফিরছে না। হঠাৎ কবির আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরল। ওর হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। আমি চমকে ওর দিকে তাকালাম। ও কোনো কথা না বলে চোখের ইশারায় আমাকে তার বাবার লাশের দিকে তাকাতে বলল। আমি ওর দৃষ্টি অনুসরণ করে তাকালাম, আর তারপর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ওই সাদা চাদরের নিচে লাশটা থরথর করে কাঁপছে, পুরো চাদরটা কাঁপছে, যেন ভেতরের মানুষটা প্রচণ্ড শীতে ঠকঠক করছে। অথচ কবিরের বাবার মৃত্যু নিশ্চিত করা হয়েছে ঘণ্টাখানেক আগেই, ডাক্তার নিজে চেক করেছেন। আমরা দুজনেই পাথরের মতো জমে গেলাম, একে অপরের দিকে তাকালাম, কিন্তু আতঙ্কে আমাদের গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। করিডোরের ভেতরেই সেই ম্লান সাদা টিউব লাইটের আলোয় আমি দেখলাম কবিরের চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে। সে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল,
কামাল, এখন কি হতে পারে? আপা কি এখনো বেঁচে আছে?
ওর কথাটা শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মৃত মানুষ বেঁচে ওঠা, এটা কি সম্ভব? আমি আবার লাশের দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তে যেমন হঠাৎ করে কাঁপুনি শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই সব নড়াচড়া থেমে গেল। আবার সবকিছু আগের মতো শান্ত। লাশটা স্ট্রেচারে এমন ভাবে পড়ে রইল যেন কিছুই হয়নি। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। ভয় তখন আমাদের হাড়ের মজ্জায় গেঁথে গেছে। ঠিক তখনই দেখলাম পুলিশ কনস্টেবল ফিরে এসেছে। সে পেছনের একটা জালি দেয়া জানালায় টোকা দিল এবং গম্ভীর গলায় জিজ্ঞেস করল,
কেউ এসেছিল নাকি পোস্টমর্টমের জন্য?
আমি নাসূচক মাথা নাড়লাম। সে তখন চৌকিদারের খালি চেয়ারটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
আর ওই বুড়োটা কোথায় গেল?
কবির কোনো মতে সামনে নিয়ে বলল,
বাথরুমে গেছেন।
কনস্টেবলের চেহারায় বিরক্তির ছাপ। সে একবার লাশের দিকে তাকালো, তারপর আমাদের দিকে তাকালো, এরপর বলল,
শোনো কবির, তুমি একটু বাইরে এসো, কিছু কথা আছে।
কবিরের বাইরে যাওয়ার কথা শুনে আমার হৃৎস্পন্দন বেড়ে গেল, আমার লোম খাড়া হয়ে গেল, আমার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। একটু আগে যা দেখেছি তারপর এই লাশের সাথে এক সেকেন্ডও একা থাকার সাহস আমার ছিল না। যদি কবির চলে যায় তবে আমি এখানে একা কি করব? এই চিন্তা করতেই আমার শ্বাস আটকে আসার উপক্রম হল। কবির আমার দিকে তাকাল, ওর চোখেও ছিল একই ভয়। আমরা দুজনেই না বলে একে অপরের মনের কথা বুঝে গেলাম, কিন্তু পুলিশের হুকুম অমান্য করার সাহস আমাদের ছিল না। কনস্টেবল আবার ধমকের সুরে বলল,
কি হল, তাড়াতাড়ি এসো।
কবির অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। আমি অসহায় ভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। ও যখন কনস্টেবলের সাথে চলে যেতে লাগল, আমি দেখলাম ওরা হাসপাতালের মূল বিল্ডিং এর দিকে যাচ্ছে। মর্গ থেকে মূল বিল্ডিং এর দূরত্ব প্রায় 100 গজের মতো। আমি চোখের পলক না ফেলে ওদের দূর থেকে দূরে যেতে দেখছিলাম। ধীরে ধীরে ওরা দুজন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল এবং আমার দৃষ্টির আড়ালে চলে গেল। সাথে সাথে ভয় যেন আক্ষরিক অর্থেই আমার আত্মাকে জাপটে ধরল। আমি একবার লাশের দিকে তাকাই, আবার জানালার বাইরে তাকাই, এই আশা করি যে কবির বা অন্য কেউ যদি ফিরে আসে। প্রতিটা সেকেন্ড আমার কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল। চৌকিদারও এখনো ফিরে আসেনি। আমি ভেতরে প্রচণ্ড অস্থিরতা নিয়ে বসেছিলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি লাশটা আবার নড়ে উঠবে। হঠাৎ বাইরে থেকে খটখট একটা শব্দ হল। আমি চমকে দরজার দিকে তাকালাম, কেউ নেই। আমার ভয় এবার হাজার গুণ বেড়ে গেল। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ঠিক সেই সময় চৌকিদার ফিরে এলো। তাকে দেখে আমি যেন হাতে প্রাণ ফিরে পেলাম, একটু স্বস্তি লাগল। সে পেছনে জানালাটা হাত দিয়ে চেক করতে করতে বলল,
এই জানালাটা খোলা কেন? আর তোমার সাথে যে ছেলেটা ছিল কোথায় গেল?
আমি কাঁপা কাঁপা গলায় তাকে সব বললাম।
আপনি যখন গেলেন তখন পুলিশ এসেছিল, তার সাথেই গেছে, কিন্তু আমার বন্ধু এখনো ফিরছে না কেন?
চৌকিদার আমার কথা শুনে শান্ত গলায় বলল,
আরে এতে ঘাবড়ানোর কি আছে? এটা পুলিশ কেস, মৃতের ছেলে, তাই হয়তো জিজ্ঞাসাবাদ বা কাগজপত্রের জন্য নিয়ে গেছে। হাসপাতালের আশেপাশে আছে ওরা, চিন্তা করো না, তোমার বন্ধু চলে আসবে।
তার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলেও আমার মন মানছিল না। সে বলল,
জানালাটা বন্ধ করে দেই, নাইলে মশা ঢুকবে।
খট করে শব্দ তুলে সে জানালাটা বন্ধ করল এবং নিজের চেয়ারে গিয়ে বসল। তারপর চোখ বন্ধ করে ঘাড় পেছনে হেলিয়ে সে আরাম করে বসার ভঙ্গি করল। আমি এতই ভীত ছিলাম যে তাকে এটাও বলতে পারলাম না। মনে মনে তাকে উদ্দেশ্য করে বলছিলাম, চাচা,
আমারও বাইরে যাওয়া দরকার, আমি এখানে থাকব না। কিন্তু আমি আবার সেই লাশের সাথে একা জেগে রইলাম আর চকিদার এক প্রকার ঘুমিয়েই পড়ল। করিডোরের পেছনের ওই অন্ধকারের জায়গাটাতে একটা টিউব লাইট ছিল। লাইটটা অদ্ভুত আচরণ করছিল, এটা আপনা আপনি জ্বলে উঠছিল, আবার দুই তিন মিনিট পর অদ্ভুত চরচর শব্দ করে নিভে যাচ্ছিল। গত 15 মিনিট ধরে এই আলো আধারির খেলা চলছে। এই ভৌতিক পরিবেশ আমার ভয়কে আরো গভীর করে তুলল। আরো 10-15 মিনিট কেটে গেল, কিন্তু এখন আমার মনে হতে লাগলো সময় যেন থমকে গেছে। আমি বারবার চেষ্টা করছিলাম লাশের দিকে না তাকানোর, কিন্তু আমার অবাধ্য চোখ বারবার ওই সাদা চাদরের দিকেই চলে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সমস্ত মনোযোগ ওই চাদরে আটকা পড়ে গেছে। মনের গহীনে একটাই আতঙ্ক, যদি ওটা আবার নড়ে ওঠে। এবং আমার সেই ভয় সত্যি প্রমাণিত হল। হঠাৎ সেই লাশটা আপনা আপনি কাঁপতে শুরু করল। এবার আর হালকা নড়াচড়া নয়, মনে হলো কেউ যেন ওটাকে ধরে জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে। এবার কাঁপুনিটা আগের চেয়ে অনেক বেশি, অনেক তীব্র। মনে হচ্ছিল চাদরের নিচ থেকে কোনো প্রাণী ছটফট করছে, বাঁচার জন্য হাত পা ছুটছে। স্ট্রেচারটা এত জোরে নড়ছিল যে সেটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে খটখট শব্দ করছিল। এই দৃশ্য দেখে আমার সহ্য ক্ষমতা ভেঙে গেল। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে চৌকিদারকে ডাকতে লাগলাম।
চাচা, ও চাচা, দেখেন কি হচ্ছে, উঠুন প্লিজ।
কিন্তু অদ্ভুত ব্যাপার হল, চৌকিদার আমার কোনো ডাকই শুনতে পাচ্ছিল না। তার তরফ থেকে কোনো সাড়া শব্দ এল না। সে যেন কোনো লাশের মতোই চেয়ারে অসাড় হয়ে পড়ে আছে। আমি করিডোরের এক অন্ধকার কোণে বসেছিলাম, মাঝখানে স্ট্রেচারে সেই লাশ আর তার ওপাশে চৌকিদার। আমার এত সাহস হচ্ছিল না যে উঠে তার কাছে যাই, কারণ মাঝখানে ওই ভয়ঙ্কর বাধাটা পার হতে হবে। ভয়ে আমি ওই কোণেই কুঁকড়ে রইলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। একদিকে লাশটি তাণ্ডব, অন্যদিকে চৌকিদারের এই অস্বাভাবিক ঘুম, দুয়ে মিলে আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিচ্ছিল। আমি ভাবছিলাম চৌকিদার কি আসলেই শুনতে পাচ্ছে না, নাকি সেও মারা গেছে। কয়েক মুহূর্ত বা এক আধ মিনিট পর লাশের সেই উদ্দাম নড়াচড়া আবার থেমে গেল। আমি সামান্য সাহস সঞ্চয় করলাম। খুব ধীরে দেয়াল ঘেঁষে পা ফেলে লাশের কিছুটা কাছে কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে চৌকিদারকে আবার ডাকলাম।
চাচা, ও চাচা, উঠুন না।
কোনো উত্তর নেই। আমার মনে হল আমি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। একটা মৃত শরীরের এমন আচরণ দেখে আমার সমস্ত সাহস, যুক্তি, বিশ্বাস সব ধূলিসাৎ হয়ে গেছিল। আমি নিজেকে সবসময় সাহসী ভাবতাম, ভূতপ্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আজ যা দেখছি তা কোনো বিজ্ঞান বা যুক্তির ব্যাখ্যায় পড়ে না। আমি বিড়বিড় করে সুরা ফালাক, সুরা নাস পড়তে লাগলাম, কিন্তু আমার ঠোঁট কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। হাত পা অবশ হয়ে আসছে। মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি এই লাশ এখন উঠে দাঁড়ায়, যদি হঠাৎ চাদরটা সরিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। এই কথা ভাবতেই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হল রক্ত জমে বরফ হয়ে গেছে। ওই করিডোরটা এখন আমার কাছে একটা বিশাল কফিনের মতো মনে হচ্ছে, আর আমি সেই কফিনে আটকা এক জীবন্ত মানুষ। তখন হঠাৎ মনে পড়ল আমার পকেটে ফোন আছে। আমি কাঁপতে থাকা হাতে পকেট থেকে মোবাইল বের করলাম, কবিকে কল করলাম, কিন্তু তার ফোন বন্ধ। আমি বারবার চেষ্টা করলাম, প্রতিবারই সেই যান্ত্রিক কণ্ঠস্বর, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার ভয় আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করল। মনে হল এই লাশ এখন এমন কিছু করবে যা দেখে আমি হয়তো ভয়ের চোটে মারাই যাব। আমি চোখ বন্ধ করে ফেললাম আর প্রাণপণ আল্লাহকে ডাকতে লাগলাম। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর,
আমার ডিউটি শেষ, ঘুমোতে যাচ্ছি, লাশ ছেড়ে কোথাও যেও না।
আমি ঝট করে চোখ খুলে তাকালাম, চৌকিদারের চেয়ার ফাঁকা। আমি এদিক ওদিক তাকালাম এবং দেখলাম সে ওই করিডোরের অন্ধকার অংশের দিকে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডাকার জন্য মুখ খুললাম, কিন্তু তার আগেই তার ছায়াটা অন্ধকারে মিশে গেল। আমি শুধু ফিসফিস করে বলতে পারলাম,
চাচা।
তারপর একটা দরজা খোলার এবং বন্ধ হওয়ার শব্দ পেলাম।
সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম এই করিডোর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ওইদিকে। স্ট্রেচারটা এমনভাবে রাখা ছিল যে তার পাশ দিয়ে যাওয়ার মতো খুব সামান্য জায়গায় অবশিষ্ট। জায়গাটা আগে থেকেই সরু, তার উপর আশেপাশে কিছু ভাঙা চেয়ার আর বাক্স পড়ে আছে। অর্থাৎ আমি একদিকে, মাঝখানে ওই লাশ, আর অন্যদিকে বের হওয়ার সেই অন্ধকার গলি। আমার হৃৎস্পন্দন তখন গলার কাছে উঠে এসেছে। আমি বুঝতে পারছিলাম এখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। মাথায় তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে, ওই লাশের পাশ দিয়ে দৌড়ে অন্ধকার গলিতে ঢুকতে হবে। আমি দেয়াল ঘেঁষে নিঃশব্দে পা ফেলে লাশের পাশ দিয়ে এগোনোর চেষ্টা করলাম। করিডোরে সেই টিপ টিপ করা লাইট, হিমশীতল বাতাস আর লাশের গায়ের সেই আঁশটে গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা নরকের মতো মনে হচ্ছিল। আমি স্ট্রেচারটাকে খুব সাবধানে একটা পাশ কাটানোর চেষ্টা করলাম, যাতে বের হওয়ার মতো একটু জায়গা থাকে। আমি খুব সাবধানে দম বন্ধ করে লাশের পাশ দিয়ে যাচ্ছিলাম। ঠিক যখন আমি লাশের সমান্তরালে পৌঁছালাম, হঠাৎ আমার মনে হল কেউ যেন আমার শার্টের কোনাটা খুব শক্ত করে খামচে ধরল। আমার হৃৎস্পন্দন এক সেকেন্ডের জন্য থেমে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। আমার গলা দিয়ে একটা অস্ফুট গোঙানি বের হলো। আমি সেই মুহূর্তে নিজের সর্বশক্তি দিয়ে একটা ঝাটকা মেরে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হার। আমার সেই ঝাটকায় স্ট্রেচারটা প্রচণ্ড জোরে দুলে উঠল এবং আমিও ভারসাম্য হারিয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে আমি সোজা গিয়ে পড়লাম ওই লাশের ওপর। আমার শরীরটা যখন লাশের সংস্পর্শে এলো, মনে হলো আমি কোনো বরফের চায়ের ওপর পড়েছি। এত ঠান্ডা, এত শক্ত। আমি ছিটকে সরে আসার চেষ্টা করলাম, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আমার পিঠটা পেছনের দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেল। পিছে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম, কিন্তু ব্যথার চেয়ে আতঙ্কে আমি তখন দিশেহারা। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। আমি দেয়ালে উন্মত্তের মতো থাপড়াতে লাগলাম, এত জোরে যে আমার হাতের চামড়া ছড়ে গিয়ে রক্ত বের হয়ে এলো। কিন্তু আমার সেই চিৎকার যেন ওই করিডোরের চার দেয়ালের ভেতরেই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল, কোনো সাহায্য এলো না। তারপর আমি লাশের দিকে তাকালাম, যা দেখলাম তাতে আমার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল। এখন লাশটা শুধু কাঁপছে না, তার শরীরটা এমনভাবে মোচড় খাচ্ছে যেন হাড় গোড় সব ভেঙে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার চিৎকার করার শক্তিও লোপ পেল। আমার চোখ বড় বড় হয়ে গেল, চোখের পাতা ফেলারও ক্ষমতা হারিয়ে ফেললাম। কবিরের বাবার সেই পরিচিত স্নেহমাখা মুখটা এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বস্তুতে পরিণত হয়েছে। জীবনে কখনো কোনো মৃতদেহকে আমি এভাবে নড়তে দেখিনি। পরিবেশটা এত নিস্তব্ধ আর ভয়ানক ছিল যে কোনো মানুষের আত্মা শুকিয়ে যাবে। কিন্তু এর পরের ঘটনা ছিল আমার কল্পনারও অতীত। এবার লাশটা নড়তে নড়তে মনে হল যেন উঠে বসার চেষ্টা করছে। গলা দিয়ে ঘর ঘর জাতীয় একটা আওয়াজ শুরু হয়েছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ভয়ে হাওমাও করে কাঁদতে শুরু করলাম। আমার শরীর আর মন কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। মনে হচ্ছিল আমার চারপাশের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি দেয়ালের সাথে মিশে গিয়ে বসে পড়লাম, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আমি দেখলাম সেই চূড়ান্ত বিভীষিকা, আমার চোখের সামনে সেই লাশ যেটা এতক্ষণ ছটফট করছিল, খুব কষ্টে যেন উঠে বসতে চাইছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সামনে সেই মানুষটা যার লাশ আমি আর কবে ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। আমার চিন্তা শক্তি লোপ পেল। মনে হলো এই দৃশ্য দেখার চেয়ে মরে যাওয়া অনেক সহজ। আমি এতই ভীত হয়ে পড়েছিলাম যে কোনো দোয়া কালামও মাথায় আসছিল না। আমার শরীর আর নিজের ভার বহন করতে পারছিল না। আমার মনে আছে আমি বসে থাকা অবস্থাতেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিলাম। সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি জানি না আমি কতক্ষণ ওই করিডোরে ওই ভয়ঙ্কর ছায়ার সাথে বেহুশ হয়ে পড়েছিলাম। এক মিনিট, দশ মিনিট, নাকি এক ঘন্টা, আমার কোনো ধারণা নেই। কিন্তু আমার যখন জ্ঞান ফিরল, তখন চারিদিক নিস্তব্ধ। চোখ খোলার আগেই আমার মস্তিষ্কে সেই শেষ দৃশ্যটা গেঁথে গিয়েছিল। ভয়ে আমার শরীর তখনও কাঁপছে। আমি ভাবছিলাম, আমি কি এখনো বেঁচে আছি? ধীরে ধীরে চোখ মেললাম, আর যা দেখলাম তাতে আমার মনে হল, ইস, যদি জ্ঞানটা না ফিরত। কারণ আমি অজ্ঞান হওয়ার আগে কবিরের বাবার লাশটাকে যে অবস্থায় দেখেছিলাম, এখনো ঠিক সেই অবস্থায় সে আছে, স্থির, কিন্তু তার ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকানো। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার চিৎকার শেষ হওয়ার আগেই লাশটা আবার নড়ে চড়ে উঠল। আমার মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, লাশটা কি আমার দিকে এগিয়ে আসছে? আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম,
চাচা।
তারপর আবার সব অন্ধকার। আমি দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম। জ্ঞান হারানো ঠিক আগ মুহূর্তে আমি দেখেছিলাম সেই ছায়াটা যেন আমার দিকে ঝুঁকে আছে। টিউব লাইটটা একবার জ্বলছে, একবার নিভছে। দ্বিতীয়বার যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার নাকে হাসপাতালের সেই পরিচিত ঔষধের গন্ধ। আমি চোখ খুলে তাকালাম, দেখলাম আমি বেডে শুয়ে আছি। আমার পাশে একটা চেয়ারে কবির বসে আছে, তার চোখ মুখে গভীর উদ্বেগ আর দুশ্চিন্তার ছাপ। আমি চোখ খুলতেই লাফিয়ে আমার কাছে চলে এলো,
কামাল তুই ঠিক আছিস?
ওকে দেখা মাত্রই আমি টুকরে কেঁদে উঠলাম। আমার শরীর তখনও জ্বরের ঘোরের মতো কাঁপছিল। আমি রাগ, অভিমান আর ভয় মিশ্রিত গলায় বললাম,
তুই আমাকে ওই মর্গের নরকে একা ফেলে চলে গেলি। আমি তোকে কতবার কল করেছি, তুই ফোন ধরিসনি। তুই জানিস না আমার সাথে কি হয়েছে।
আমার অবস্থা দেখে কবির বুঝতে পারল যে খুব খারাপ কিছু ঘটেছে। সে বলল,
ভাই প্লিজ শান্ত হ, আমার কথা শোন। পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। ওরা আমাকে ছাড়ছিল না, আমার মোবাইলও জমা নিয়েছিল। আমি সত্যি বলছি, আমি তোকে কল করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে কোনো সুযোগই দিল না।
এরপর আমি কাঁদতে কাঁদতে ওকে পুরো ঘটনা বললাম, সেই করিডোরের প্রতিটা মুহূর্ত। আমি যখন কথাগুলো বলছিলাম, কবিরের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ও আমার কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। হয়তো ভাবছিল বাবার শোকে আর মর্গের ভুতুরে পরিবেশে আমি হ্যালুসিনেশনে ভুগছি, হয়তো ভয় আর ট্রমা থেকে আমি সব কল্পনা করছি। কিন্তু আমার শারীরিক অবস্থা, আমার লাল হয়ে যাওয়া চোখ, আমার অনিয়ন্ত্রিত কাঁপুনি দেখে ও কোনো প্রতিবাদ করল না। ও আমার হাত ধরে বলল,
মাফ করে রে দোস্ত, আমি যদি বিন্দু মাত্র জানতাম এমন কিছু হবে তাহলে যেতাম না।
এরপর কবির নিজেই আমাকে আমাদের মেসে পৌঁছে দিল। ও আমাকে বেশ কয়েকদিন নিজের কাছে রেখেছিল। পরে ও আবার হাসপাতালে গিয়েছিল বাবার ডেথ সার্টিফিকেট আনার জন্য এবং বাকি ফর্মালিটিস শেষ করার জন্য। কিন্তু আমি আর কোনো দিন স্বাভাবিক হতে পারিনি। দীর্ঘদিন আমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে হয়েছে, কারণ সবার কাছে এটা ছিল আমার মনের ভুল বা হ্যালুসিনেশন। ডাক্তাররা বলতেন আমি যা দেখেছি ওটা ছিল রিগর মর্টিস, অর্থাৎ মৃত্যুর পর পেশি শক্ত হয়ে যাওয়ার ফলে লাশের হাত পা নড়ে ওঠা বা বেঁকে যাওয়া। কিন্তু আমি জানি আমি কি দেখেছি, কোন বিজ্ঞানের যুক্তি এখানে খাটে না। প্রিয় লিসনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আমার সাথে শেয়ার করেছিলেন আমার খালাতো ভাইয়ের বন্ধু কামাল। কিন্তু দুঃখের ব্যাপার, কামাল ভাই আজ দুনিয়াতে নেই। তিনি ডিসেম্বরের 21 তারিখ হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। আমার খালাতো ভাইয়ের কাছে জানতে পারি তার চেহারা দেখে মনে হচ্ছিল কিছু একটা দেখে মারাত্মক ভয় পেয়েছেন তিনি। তার চোখ দুটো বড় বড় করে খোলা ছিল, মুখটা সম্পূর্ণ হাঁ করা ছিল। এছাড়াও তার হার্টের কোনো সমস্যার হিস্ট্রিও ছিল না যে হঠাৎ করে এমন হতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি সিফাত আলম আজকের মতো বিদায় নিচ্ছি।
সো আপনারা যারা শুনলেন বুঝতেই পারছেন এই ঘটনাটি আমাদের জন্য সংগ্রহ করেছেন সিফাত আলম। সিফাত আলমের ঘটনার সাথে আমরা ছিলাম ভয়ের রাজ্যে বন্ধুর সাথে। আশা করছি ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত এক অদ্ভুত শিহরণ জাগিয়েছে। আপনাদের কাছে যদি বন্ধু রিলেটেড এমন কোন ঘটনা থাকে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেবো আপনাদেরকে। আর সেটি হচ্ছে, এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক স্ন্যাপচ্যাট লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই অ্যাটল্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। শুরু করছি ভূত.কম প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম তাসনিম আলফি। ঘটনাটা 2019 সালের নভেম্বরের শেষের দিকের। আমরা তিন বন্ধু, আমি, রাকিব আর সাজ্জাদ, আমাদের তিনজনেরই বাইক রাইডিং এর নেশা ছিল। উইকেন্ড পেলেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। সেবার আমাদের প্ল্যান ছিল ঢাকা থেকে বাইক চালিয়ে কক্সবাজার যাব। সাজ্জাদি মূলত প্ল্যানটা করেছিল। ও বলছিল হাইওয়েতে রাতের রাইড নাকি অন্য লেভেলের থ্রিল। আমরা যাত্রা শুরু করেছিলাম রাত 10:30টার দিকে। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে যখন হাইওয়েতে উঠলাম তখন রাস্তা বেশ ফাঁকা, শীতের রাত, কুয়াশাও ছিল প্রচুর। লিফটটাকে আমি লিড করছিলাম, আমার পেছনে রাকিব আর সবার শেষে সাজ্জাদ। আমাদের স্পিড ছিল অ্যাভারেজ 70-80 মধ্যে, কারণ কুয়াশায় বেশি স্পিড তোলা রিস্কি। আমরা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করছিলাম না, তাই আমাদের কমিউনিকেশন ছিল হর্ন আর ইন্ডিকেটরের মাধ্যমে। কুমিল্লা পার হওয়ার আগ পর্যন্ত সবকিছু স্মুথ ছিল। আমরা একটা হাইওয়ে ইনে ব্রেক দিলাম, চা নাস্তা করলাম। তখন আমরা ইয়ার্কি ফাজলামি করছি। রাত তখন প্রায় 2টা বাজে। আমরা আবার বাইক স্টার্ট দিলাম। 14 গ্রাম পার হওয়ার পর রাস্তাটা বেশ নির্জন হয়ে গেল। ল্যাম্প পোস্টগুলো কেমন যেন মিটমিট করে চলছে। মাঝে মাঝে দু একটা ট্রাক বা নাইট কোচ যাচ্ছে। এছাড়া পুরো রাস্তাতেই শুধু আমরা। সমস্যার শুরুটা হল 14 গ্রামের একটু পরে। আমি লুকিং গ্লাসে খেয়াল করছিলাম পেছনে দুজনের দিকে। হঠাৎ দেখলাম রাকিবের পেছনে থাকা সাজ্জাদের বাইকের হেডলাইটটা অদ্ভুত আচরণ করছে। একবার জ্বলছে, একবার নিভছে, যেন লুজ কানেকশন বা শর্ট সার্কিট হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, যখনই আলোটা নিভছে তখন অন্ধকারের মধ্যে একটা লালচে আভা দেখা যাচ্ছে। প্রথমে ভাবলাম এটা হয়তো পেছনের কোনো গাড়ির ব্রেক লাইটের রিফ্লেকশন বা রাস্তার কোনো সাইনবোর্ডের আলো। কিন্তু ভালো করে তাকিয়ে দেখি না, ওই লাল আভাটা বাইকের মিটারের ওখান থেকে আসছে না। ওটা যেন বাইকের ওপর বসে থাকা কারো চোখ এবং সেখান থেকে রিফ্লেকশন হচ্ছে। কুয়াশার মধ্যে দৃশ্যটা ছিল অসম্ভব অস্বস্তিকর। আমি ভাবলাম আমার চোখের ভুল বা হ্যালুসিনেশন। আমি ইন্ডিকেটর দিয়ে সাইড করলাম। রাকিবও আমার পাশে এসে বাইক স্লো করল। আমরা রাস্তার বাম লেনে সাইড করে দাঁড়ালাম।
যেন সাজ্জাদ আমাদের কাছে এসে থামে। আমরা ভাবলাম ওর বাইকে ওয়াইরিং এ হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু সাজ্জাদ থামল না। ওর বাইকটা আমাদের পাশ কাটিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। বাইকের ইঞ্জিন থেকে একটা বাজে ঘর ঘর শব্দ হচ্ছিল, যেন ওটা জোর করে হাই আরপিএম এ চালানো হচ্ছে। আর ওই মুহূর্তে বাইকটা যখন আমাদের ক্রস করল ল্যাম্প পোস্টের আবছা আলোয়, আমি আর রাকিব যা দেখলাম তাতে আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। সাজ্জাদ বাইক চালাচ্ছে, ওর শরীরটা সামনের দিকে ঝুঁকে আছে, যেন ও খুব কষ্টে হ্যান্ডেল ধরে রেখেছে। কিন্তু ওর ঠিক পেছনে বাইকের পেছনের সিটে কেউ একজন বসে আছে, আপাদ মস্তক কালো চাদর বা বোরখা জাতীয় কিছু একটা দিয়ে ঢাকা, একটা অবয়ব। ওটার হাতগুলো সাজ্জাদের পেটের ওপর দিয়ে জড়িয়ে ধরা। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল ওই গতিতেও ওই কালো কাপড়টা একটুও উড়ছিল না, যেন ওটা শরীরের সাথে লেপ্টে আছে। আর ওই অবয়বের মাথাটা সাজ্জাদের কাঁধের ওপর রাখা, যেন কানের কাছে ফিস ফিস করে কিছু বলছে। আমরা যখন শেষ স্টপেজে চা খেলাম, সাজ্জাদ একা ছিল এই মাঝরাতের হাইওয়েতে চলন্ত বাইকে। ওর পেছনে কে উঠল? আলফি, দেখলি ওটা? কে ওটা? রাকিবের গলা কাঁপছে। আমি কোনো উত্তর না দিয়ে বাইকের গিয়ার শিফট করলাম। চল, ওকে ধরতে হবে, সাজ্জাদ বিপদে পড়েছে। আমরা ছুটলাম 110 স্পিডে, বাইক ছুটিয়ে দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, সাজ্জাদের 150 সিসির বাইকটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছিল। আমরা প্রায় 3-4 কিলোমিটার হাই স্পিডে চালানোর পর দূরে দেখলাম রাস্তার পাশে একটা বাইক কাত হয়ে পড়ে আছে। হেডলাইটটা তখনও জ্বলছে, তবে আলোটা খুব ম্লান হয়ে গেছে, হয়তো ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। আমরা হার্ড ব্রেক করলাম, বাইক স্ট্যান্ড করার আগে লাফিয়ে নামলাম। দেখি সাজ্জাদ রাস্তার পাশের ঢালু ঘাসের ওপর বসে আছে। ও থরথর করে কাঁপছে, যেন ওর শরীরে খিঁচুনি উঠেছে। ওর হেলমেটটা পাশে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। সাজ্জাদ, কি হয়েছে? তুই বাইক ফেলে দিলি কেন? আর তোর পেছনে ওটা কে ছিল? সাজ্জাদ আমার দিকে তাকাল, ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। হয়তো বাতাসের ঝাপটায় বা কান্নার কারণে ও আমার জ্যাকেট খামচে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা। আলফি, ওটা মানুষ ছিল না, ওটা মানুষ ছিল না রে ভাই। সাজ্জাদের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কে ছিল? কি বলছিস? আমি ঝাঁকুনি দিলাম। সাজ্জাদ ঢোক গিলে বলল, আমি যখন তোদের ফলো করছিলাম, হঠাৎ মনে হলো বাইকটা খুব ভারী হয়ে গেছে। মনে হলো পেছনের সিটে কেউ ধপ করে বসলো। আমি ভাবলাম তোরা কেউ হয়তো মজা করছিস বা কিছু একটা। কিন্তু তারপর আমি অনুভব করলাম আমার পিঠের সাথে কেউ লেপ্টে আছে। তার শরীরটা আগুনের মতো গরম, সেই গরম আমার জ্যাকেট ভেদ করে চামড়ায় গিয়ে লাগছিল। রাকিব জিজ্ঞেস করল, তুই থামলি না কেন? থামব কি? আমি যখনই ব্রেক করতে গেলাম, তখন আমার কানের কাছে একটা আওয়াজ আসলো, থামবি না। কথাটা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সাজ্জাদ উঠে দাঁড়িয়ে ওর জ্যাকেটের পিঠের দিকটা আমাদের দেখালো, বলল, বিশ্বাস হচ্ছে না, হে দেখ। আমি মোবাইলের টর্চ চালালাম, রাকিবও লাইট মারল। আমরা দেখলাম সাজ্জাদের গ্রে কালারের উইন্ড ব্রেকারে পিঠের ওপর দুটো হাতের ছাপ। জ্যাকেটটা গলে যায়নি, কিন্তু সেখানে কালো তেল ছিটে দাগ লেগে আছে। মনে হচ্ছে কেউ কাদা মাখা বা নোংরা হাত দিয়ে ঝাপটে ধরেছিল। সাজ্জাদ যন্ত্রণায় কুক করে যাচ্ছিল। সাজ্জাদ বলল, আমার পিঠ চলছে আলফি, মনে হচ্ছে বরফ দিয়ে কেউ ঘষে দিচ্ছে। আমি জ্যাকেটটা একটু তুলে ধরলাম। সাজ্জাদের পিঠের চামড়ায় কাল ছিটে পড়ে গেছে, ঠিক যেমন কোথাও জোরে বাড়ি খেলে রক্ত জমাট বেঁধে যায়। একটা ক্রস বাইট না হলেও প্রচন্ড চাপে এই অবস্থা হয়েছে। সাজ্জাদ কাঁদো কাঁদো গলায় বলল, আমি যখন বাইক ফেলে দিলাম, মানে আমি ভয়ে বাইক স্লাইড করেছিলাম, তখন জিনিসটা আমার বাইক থেকে নামলো, নেমে সে ওই গাছটার দিকে গেল, কিন্তু সে হাঁটল না আলফি। জিনিসটা চার হাত পা ছড়িয়ে টিকটিকের মতন ওই গাছটার দিকে চলে গেল। সাজ্জাদ আঙুল দিয়ে রাস্তার পাশের একটা রেইনট্রি গাছ দেখালো। আমার মনে হল গাছের ওপরের ডালপালাগুলোর মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝেও যেন একটা চাপা হাসির শব্দ ভেসে আসছিল। আমি বললাম, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, জায়গাটা খারাপ। সাজ্জাদ, তুই আমার বাইকে বস, রাকিব তুই সামনে থাক, আমরা সোজা কোনো লোকালয়ে থামব। সাজ্জাদের বাইক স্টার্ট নিচ্ছিল না, কিক দিয়েও কাজ হচ্ছিল না। আমরা বাইকটা ঠেলে রাস্তার একটু সাইডে ঝোপের আড়ালে রাখলাম, এক সময় নিয়ে যাওয়া যাবে, এখন যান বাঁচানো ফরজ। আমরা আবার রওনা দিলাম, আমি বাইক চালাচ্ছি, সাজ্জাদ আমার পেছনে বসা, ও আমাকে এমন শক্ত করে ধরে আছে যে আমার পাজরের হাড় ব্যথা করছিল, ও সমানে বিড়বিড় করে দোয়া পড়ছে। রাকিব আমাদের সামনে, আমার স্পিড আমি খুব একটা বাড়ালাম না। মিনিট দশেক যাওয়ার পর আমরা একটা কালভার্টের ওপর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম রাকিবের বাইকটা জিকজ্যাক করছে, মানে ও ডানে বামে দুলছে। আমি হর্ন দিলাম, রাকিব কি করছিস, সোজা চালা। হঠাৎ আমার হেলমেটের ভেতরে ইন্টারকমটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চালু হয়ে গেল, রাকিবের গলা শোনা যাচ্ছে। ও চিৎকার করছে না, কিন্তু গলার স্বরটা ঠান্ডা। রাকিব বলল, আলফি আমার হেলমেটে টোকা দিচ্ছে। কি? সে বলল, আমার হেলমেটের উপরে কি একজন নখ দিয়ে টোকা দিচ্ছে অনবরত। আমি বললাম, তোর পেছনে তো কেউ নেই, তুই তো একা। ওকে ভয় পেতে বারণ করলাম। রাকিব জানাল সে জানে সে একা, কিন্তু শব্দটা নাকি সে শুনতে পাচ্ছে, আর লুকিং গ্লাসে দেখছে কেউ নেই, কিন্তু ওর হেলমেট দিয়ে ও একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছে, আর সেটা নাকি ওর মুখের রিফ্লেকশন না, অন্য কারো। মুখটা চ্যাপটা, নাকটা থেঁতলে দেয়া, আর চোখ দুটো জল জল করছে। কথাটা শেষ হতে না হতেই রাকিবের বাইকটা রাস্তার বাম পাশে রেলিং এ ঘষা খেল। ও হয়তো ভয়ে হ্যান্ডেল ছেড়ে দিয়েছিল বা নিয়ন্ত্রণ হারিয়েছিল, বাইকটা স্কিড করে রাস্তার পাশের মাটির ঢালে গড়িয়ে পড়ল। খুব গভীরে খাঁদ না, কিন্তু বাইকটা উল্টে গিয়ে রাকিবের পায়ের উপর পড়ল। আমি চিৎকার করে হার্ট ব্রেক করলাম, বাইক স্পিড করে থামল। আমি আর সাজ্জাদ বাইক ফেলে দৌড় দিলাম ঢালের দিকে। জায়গাটা খুটখুটে অন্ধকার, নিচে আগাছার জঙ্গল আর পাথর। আমরা টর্চ জেলে নামলাম, রাকিব দোস্ত। নিচে গিয়ে দেখি বাইকটা রাকিবের পাশেই পড়ে আছে, রাকিব গোঙাচ্ছে। আমরা দুজনে মিলে বাইকটা সরালাম, ও নড়তে পারছে না, হেলমেটটাও খোলার চেষ্টা করছে পাগলের মতো। আমি হেলমেটটা খুলে দিলাম, রাকিব আমার শার্ট খামচে ধরে বলল, ওটা আমার সাথে এসেছে। ওর হেলমেটের বাইরের দিকটা ফাটা, যেন কেউ ঘুষি মেরে ফাটিয়ে দিয়েছে। কাচের টুকরো ওর গালে লেগে আছে, রক্ত পড়ছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটা শব্দ এলো, মনে হলো কেউ শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আমাদের দিকে আসছে। সাজ্জাদ টর্চ মারল ঝোপের দিকে, টর্চের আলোয় দেখলাম ঝোপের আড়ালে দুটো চোখ জল জল করছে, মানুষের চোখের মতো না। আমি রাকিবকে কাঁধে তুলে নিলাম, সাজ্জাদ ধরোকে, আমাদের উপরে উঠতে হবে জলদি। আমি রাকিবকে ধরাধরি করে রাস্তায় তুললাম। রাকিবের পায়ে মারাত্মক চোট লেগেছে, ও দাঁড়াতে পারছে না। হাইওয়ে তখন একদম ফাঁকা, কোনো গাড়ি নেই। আমাদের সাহায্যের জন্য আমরা এদিক ওদিক তাকালাম। হঠাৎ দূরে একটা ট্রাকের হেডলাইট দেখা গেল, ট্রাকটা আমাদের দিকেই আসছে। আমি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালাম, হাত পা নাড়তে লাগলাম, হেল্প থামান, অ্যাক্সিডেন্ট, বোঝানোর চেষ্টা করলাম। ট্রাকটা হর্ন বাজালো, অনেক জোরে হর্ন, কিন্তু থামল না। হাইওয়েতে মাঝরাতে তিনজন লোককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার হয়তো ডাকাত ভেবে ভয় পেয়েছে, সে স্পিড না কমিয়ে উল্টো বাড়িয়ে দিল। ট্রাকটা আমাদের পাশ কাটিয়ে চলে গেল, বাতাসের ঝাপটায় আমরা প্রায় পড়ে যাচ্ছিলাম। আমাদের শেষ আশাটুকুও নিভে গেল। ট্রাকটা চলে যাওয়ার পর রাস্তার উল্টো দিকের ডিভাইডারের ওপর আমি যা দেখলাম তাতে আমার মনে হল আজকেই আমার শেষ রাত। সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা একটা ছায়া মূর্তি, তার উচ্চতা অন্তত 7-8 ফুট হবে। ল্যাম্প পোস্টের উল্টো দিকে থাকায় শুধু একটা ছায়া দেখতে পাচ্ছিলাম, কুয়াশার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু একটা কালো অবয়ব। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওটা আমাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ওই ছায়া মূর্তিটা হাত তুলল, হাতটা অস্বাভাবিক লম্বা, একেবারে হাঁটু পর্যন্ত ঝুলে আছে। ওটা আমাদের দিকে ইশারা করে ডাকছে, আঙুলগুলো নাড়ছে, যেন বলছে কাছে আয়। রাকিব যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু ওই দৃশ্য দেখেও চুপ হয়ে গেল। সাজ্জাদ আমার হাত খামচে ধরল, আলফি ওটা কি, ওটা আমাদের ডাকছে কেন? আমি বললাম, তাকাস না, দৌড়তে। কিন্তু দৌড়াবো কোথায়, রাকিব তো হাঁটতেই পারছে না। আমি আর সাজ্জাদ মিলে রাকিবকে ধরলাম, ওই বিশাল ছায়াটা ধীরে ধীরে ডিভাইডার থেকে নামছে। ওটা যখন রাস্তায় পা দিল মনে হল ওটার হাঁটার ভঙ্গিটা খুব অদ্ভুত, যেন ওটার পায়ে কোনো হাড় নেই। আমরা জানের মায়া বড় মায়া বলে উল্টো দিকে, মানে রাস্তার পাশের ফসলি জমির দিকে দৌড় দিলাম। কাঁটা ঝোপে আমাদের শরীর ছিঁড়ে যাচ্ছিল, প্যান্ট ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু থামার উপায় নেই। আমি দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকালাম, দেখলাম সেই ছায়া মূর্তিটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওটা ওই ফসলি জমিতে নামেনি, শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল, যেন ওটা জানে আমরা বেশি দূর যেতে পারব না। কিছু দূর যাওয়ার পর আমরা একটা গ্রামের কাঁচা রাস্তা পেলাম। সেখানে একটা ছোট টিনের মসজিদ ছিল। মসজিদের ইমাম সাহেব ফজরের আজানের জন্য উঠেছিলেন। আমাদের ওই অবস্থা দেখে উনি এগিয়ে এলেন। আমরা ওনাকে অ্যাক্সিডেন্টের কথা বললাম, সেই অবয়বের কথা বললাম না। উনি আমাদের সাহায্য করলেন, স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। রাকিবের পায়ে প্রাথমিক ব্যান্ডেজ করা হল। বাইকগুলোর ব্যাপারে আমরা তখন কোনো রিস্ক নেইনি। মসজিদের ইমাম সাহেবের পরিচিত এক মেকানিকের গ্যারেজ ছিল কাছেই। আমরা অনুরোধ করে বাইকগুলো ওনার গ্যারেজে তালাবদ্ধ করে রাখলাম, চাবি আমরা আমাদের নিজেদের কাছে রাখলাম। ইমাম সাহেব বললেন, তোমরা সুস্থ হয়ে তারপর বাইক নিয়ে যেও। জানের ভয়ে আমরা বাইকের মায়া ত্যাগ করলাম। আমরা একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে রাকিবকে নিয়ে ঢাকায় ফিরলাম। রাকিবকে পান্থপথের একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করালাম। ওর পায়ে ফ্র্যাকচার ছিল আর মাথায় ভালো একটা চোট। ডাক্তার বললেন, ব্রেইনে ছোটখাটো চোট লাগতে পারে, আপাতত অবজারভেশনে রাখতে হবে, কিন্তু আসল সমস্যা শুরু হল ঢাকায় ফেরার পর। হসপিটালে রাকিবকে কেবিনে শিফট করা হল। আমি আর সাজ্জাদ ওর সাথে ছিলাম। সাজ্জাদ পকেট থেকে একটা টিস্যু বের করে বাথরুমে গিয়ে আমাকে ডাকল। রাকিবের বাইকের হ্যান্ডেলে পাওয়া সেই চুলের তলাটা, সাজ্জাদ ওটা লুকিয়ে এনেছিল। ও বলল, কোনো হ্যালুসিনেশনে ফিজিক্যাল এভিডেন্স পাওয়া যায় না, এই চুলটা স্বাভাবিক না। আমি এসব বিষয়ে তেমন কিছু জানি না বললেই চলে, তাই তৎক্ষণাৎ কোনো চিন্তা না করে তাড়াতাড়ি টিস্যুটা কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিয়ে বললাম, এসব নিয়ে ভাববি না, যা হয়েছে ভুলে যা। রাকিবের চিকিৎসা চলতে লাগলো। আমরা বাসায় ফিরলাম, কিন্তু সাজ্জাদ ওর বাসায় গেল না। ওর বাবা খুব কড়া মানুষ, উনি জানতে পারলে বাইক নিয়ে ট্যুরের জন্য খুব ঝামেলা করবেন। তাই ভয়ে সাজ্জাদ ফার্মগেটে ওর মেসে ফিরে গেল। ও ভেবেছিল কয়েকদিন মেসে লুকিয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও জানত না ও একা ফিরছে না। সমস্যাটা প্রকট হল ঘটনার দুই সপ্তাহ পর। রাত তখন প্রায় আড়াইটা। সাজ্জাদের ফোন, আমি ঘুম ঘুম চোখে ফোন ধরলাম। হ্যালো, ওপাশ থেকে সাজ্জাদের গলা ভেসে এলো। ও ফিসফিস করে কথা বলছিল, কিন্তু গলায় তীব্র আতঙ্ক। আলফি, ও আমার রুমে, আমি ফিল করছি। আমার ঘুম উবে গেল। কে কে তোর রুমে? ও বলল, ওই জিনিসটা টেম্পারেচার ড্রপ করছে আলফি, আমি নড়তে পারছি না। হঠাৎ ওপাশ থেকে একটা ধস্তাধস্তির শব্দ হল, মনে হল মোবাইলটা আছড়ে পড়ল ফ্লোরে। আমি সাথে সাথে বাইক নিয়ে ছুটলাম ফার্মগেটে ওর মেসের দিকে। মেসের গেট বন্ধ ছিল। আমি দারোয়ানকে ডেকে তুললাম। দোতলায় উঠে দেখি সাজ্জাদের রুমের সামনে মেসের অন্য মেম্বাররা দাঁড়িয়ে আছে। ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে, আসবাবপত্র ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। কেয়ারটেকার বলল, ভাই ও তো সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে আছে, এখন ভাঙচুর করছে, আমরা পুলিশে খবর দেব ভাবছিলাম। আমি বললাম, না দাঁড়ান আমি দেখছি। আমি দরজায় ধাক্কা দিলাম, সাজ্জাদ সাজ্জাদ দরজা খোল। ভেতর থেকে কোনো মানুষের আওয়াজ এলো না, তার বদলে একটা ভারী আওয়াজ ভেসে আসলো, চলে যা। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, এটা সাজ্জাদের গলা না। আমরা কয়েকজন মিলে দরজা ভাঙার চেষ্টা করলাম। তিন চারটা ধাক্কার পর ছিটকিনি ভেঙে গেল। রুমের ভেতরটা লন্ডভন্ড, লাইট অফ, শুধু রাস্তার ল্যাম্প পোস্টের আলো আসছে। আমরা টর্চ চালালাম, দেখলাম সাজ্জাদ খাটের নিচে। হ্যাঁ, খাটের নিচে ও অদ্ভুতভাবে কুঁকড়ে আছে। ওর সামনে একটা পলিথিন ব্যাগ, ওখান থেকে কি যেন বের করে খাচ্ছে। সাজ্জাদ, আমি ডেকে উঠলাম। ও খাটের নিচ থেকে বের হয়ে এলো, কিন্তু স্বাভাবিক না। ও চার হাত পায়ে ভর করে হাঁটছে, ওর চোখের মণি যেন উল্টে গেছে। তোরা ভেবেছিলি শেষ, সেদিন ইচ্ছে করেই ছাড় দিয়েছিলাম, কথাটা শেষ করেই ও জ্ঞান হারাল। আমরা জোর করে ওকে বেঁধে হাসপাতালে নিলাম। ডাক্তার সিডেটিভ দিয়ে ঘুম পাড়ালেন, বললেন সিভিয়ার সাইকোটিক এপিসোড। পরদিন সকালে আমি রাকিবের খবর নেয়ার জন্য ফোন দিলাম। রাকিবের ফোন বন্ধ। ওর বড় ভাই শিমুল ভাইকে ফোন দিলাম। শিমুল ভাই ফোন ধরেই কেঁদে বললেন, আলভি সর্বনাশ হয়ে গেছে, রাকিবের অবস্থা খুব খারাপ। আমি রাকিবের বাসায় ছুটলাম, মগবাজার গিয়ে দেখি এলাহি কারবার, বাসার ড্রয়িং রুমে সবাই ভয়ে সিঁটিয়ে আছে। রাকিবের ঘর থেকে ধূপধাপ শব্দ আসছে, মনে হচ্ছে ভেতরে কুস্তি চলছে। শিমুল ভাই আমাকে দেখে দৌড়ে এলেন, ওনার হাতে ব্যান্ডেজ। বললেন, ভি ও আমাকে কামড়ে দিয়েছে, ডাক্তার এসেছিল, ঘুমে ইঞ্জেকশন দিচ্ছে। আমি রাকিবের রুমের দরজার কাছে গেলাম, নক করলাম। রাকিব, আমি আলফি। ভেতর থেকে শব্দ থামল, তারপর একটা ভারী আওয়াজ ভেসে আসলো, আলফি এসেছিস? আমি বললাম, কি চাস তুই? দরজার ওপাশ থেকে একটা বিকট হাসির শব্দ এলো, কষ্ট। এখনো তো কষ্ট শুরুই করিনি, তোরা আমার সীমানায় ঢুকেছিলি। শিবুল ভাই এক পরিচিত মুফতি সাহেবকে খবর দিলেন, উনি এসে বললেন অবস্থা খুব একটা ভালো না, ভেতরে যেটা আছে সেটা সাধারণ কোনো জিন নয়, অনেক জেদি। আমরা দরজা খুললাম, রুমের ভেতরটা লন্ডভন্ড। আর রাকিব, রাকিব রুমের এক কোনায় অদ্ভুতভাবে বসে আছে, রাগে ওর মুখ দিয়ে লালা ঝরছে। মুফতি সাহেব যেই না রুমের ভেতরে পা দিলেন, রাকিব তাক থেকে লাফিয়ে নিচে নামল ও মুফতি সাহেবের দিকে তেড়ে এলো, তুই তুই কেন এসেছিস? হুজুর, ওনার কাজ শুরু করলেন, পানি পড়া ছিটিয়ে দিলেন। এক পর্যায়ে রাকিব ফ্লোরে পড়ে গড়াগড়ি খেতে শুরু করল, খুবই কষ্ট পাচ্ছিল, হাঁপাচ্ছিল, চোখ নাক আর মুখ দিয়ে পানি পড়ছিল। রাত চারটার দিকে হঠাৎ রাকিব শান্ত হয়ে শুয়ে পড়ল, আমরা ভাবলাম হয়তো শেষ হয়েছে, কিন্তু না, ও আস্তে আস্তে চোখ খুলল। ওর চোখ দুটো এখন টকটকে লাল। ও শিমুর ভাই দিকে তাকিয়ে বলল, তোর দাদি ওই পুকুর পাড়ে, মনে আছে? শিমুল ভাই চমকে উঠলেন, ওনার দাদি পুকুর পাড়ে স্ট্রোক করে মারা গিয়েছিলেন। এটা তো রাকিব জানে না, কারণ রাকিবের তখন জন্মও হয়নি। রাকিব নিজের গলা টিপে ধরল, নিজেকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে সে। মুফতি সাহেব বলে উঠলেন, ধরে রাখো ওকে, আজান দাও, কেউ একজন আজান দাও। শিমুল ভাই কাঁপা কাঁপা গলায় আজান দিলেন, আর হুজুর রাকিবের কনিষ্ঠতম আঙুল চেপে ধরে অনবরত দোয়া পড়তে লাগলেন। এদিকে শিমুল ভাই শুরু করলেন, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। আজানের ধ্বনি কানে যেতেই রাকিবের জোর কমল, হুজুরের পড়া আর আঙুলের চাপ বাড়ার সাথে সাথে রাকিবের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এল। রাকিব এখন সুস্থ আছে, আস্তে আস্তে ঠিক হতে শুরু করছে। চার পাঁচ মাস সময় লাগে এই ট্রমা থেকে ওর বের হতে। বর্তমানে রাকিব একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছে। আর সাজ্জাদ, রাকিবের বাসায় যেদিন মুফতি সাহেব আসলেন, কাজ শেষ হলে পরদিন সকালে আমি সাজ্জাদের কল পেলাম। ও বলল, ওর মনে হল হঠাৎ কোন একটা শক্তি এক নিমিষেই ওর ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেছে। সাজ্জাদের সাথে এখন আমার সম্পর্কটা গভীরই আছে, ওর সাথে কথা বলেই আজ শেয়ার করলাম ঘটনাটা। কিন্তু আমি আর বাইক চালাই না, বাইক বিক্রি করে দিয়েছি, ভয় হয় বাইক চালাতে। এই বলে আলফি তার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ। এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম, যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছেন তাসনিম আলফি। বর্তমান ঠিকানা ঝেরঝেরি পাড়া লেন, সিলেট, এবং তার জন্মস্থান গৌরীপুর, ময়মনসিংহ। এই ঘটনার সোর্স অনিক দেবনাথ অন্তু, বর্তমান ঠিকানা বাঘমারা চরপাড়া, ময়মনসিংহ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিন।
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্য আজিমপুরে, যেখানে হারিয়ে যাওয়া যায় বন্ধুর সাথে। এবার নতুন একটা ঘটনায় যাব, অডিও ক্লিপ শোনাবো আপনাদের। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রতিটা মুহূর্ত ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নাজিয়া আপু। উনি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আমার বন্ধু মারুফের মাধ্যমে। ওনার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কোন একটি বেশ পুরাতন গ্রামে। আমি যখন ঘটনাটি শুনছিলাম তখন রাত অনেকটাই গভীর। জানালার বাহিরে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শুঁশুঁ শব্দ যেন নাজিয়াপুর বর্ণনার সাথে মিলে একাকার হয়ে গিয়েছিল। উনি যেভাবে ঘটনাটি বলেছিলেন তাতে মনে হয়েছে আমি নিজেই সেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। আর আজ আমি আপনাদের সামনে সেই ঘটনাটি উপস্থাপন করব। এটি একটি পরিবারের তিল তিল করে গড়ে ওঠা সুখের সংসারে নেমে আসা এক শয়তানি অভিশাপ, যা ধীরে ধীরে পরিবারটাকে ধ্বংস করে দেয় এমন একটি ঘটনা। মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনার সূত্রপাত 2012 সালে। নাজিয়াপুতের বাড়িটি ছিল গ্রামের একদম শেষ মাথায়, যেখান থেকে ফসলের মাঠ শুরু হয়। বিশাল বড় বাড়ি, পুরাতন আমলের টিনের চাল, সামনে মস্ত বড় উঠোন, আর উঠোনের একপাশে সারি সারি সুপারি গাছ। গ্রামের বাড়ি যেমন হয়, ছিমছাম, শান্ত এবং নিস্তব্ধ। দিনের বেলা রোদ উঠলে উঠোনের কোনায় রোদের ঝিলিক পড়ে, আর সন্ধ্যা নামলে এক অদ্ভুত নীরবতা গ্রাস করে সম্পূর্ণ বাড়িটাকে। ওনাদের সংসারে তখন সুখের কোনো কমতি ছিল না। বাবা ফজরের নামাজের পর বারান্দায় বসে তসবিহ পাঠ করতেন, মা ব্যস্ত থাকতেন সংসারের নানান কাজে, আর নাজিয়াপুর ভাই মুনির ভাই তখন সরকারি চাকরিতে নতুন জয়েন করেছেন। প্রতিদিন সকালে তৈরি হয়ে অফিসে চলে যেতেন এবং বিকেলবেলা ফিরতেন। জীবনটা ছিল ঘড়ির কাঁটার মতো মাপা এবং গোছানো। এই শান্ত পরিবারের নতুন সদস্য হয়ে এসেছিলেন জরিনা ভাবি। মুনির ভাইয়ের সাথে ওনার বিয়ের পর বাড়িটা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। জরিনা ভাবি ছিলেন অত্যন্ত ধীরস্থির এবং শান্ত স্বভাবের মানুষ। কথা বলতেন একেবারে নিচু স্বরে, যেন ওনার কথায় কেউ বিরক্ত না হয়। সংসারের কাজে নাজিয়া আপু মায়ের সাথে হাত লাগাতেন। রান্নাঘরে গেলে এক সুন্দর ঘ্রাণ বের হতো, যা বাড়ির বাতাসে মুহু মুহু করত। ওনার ব্যবহারে মুগ্ধ হয়ে বাড়ির সবাই ওনাকে খুব দ্রুত আপন করে নিয়েছিলেন। নাজিয়াপু বলেছিলেন বিয়ের প্রথম বছরে ওনারা ঘৃণাক্ষর ভাবতে পারেননি যে এই হাসিখুশি প্রাণচঞ্চল মেয়েটির জীবনে এবং তাদের এই সাজানো সংসারে এমন এক ভয়াবহ ঝড় আসবে, যা তাদের রাতের ঘুমকে চিরতরে হারাম করে দেবে। এমন এক পরিস্থিতি তৈরি হবে যখন দিনের বেলাতেও ঘরের বাতি জ্বালিয়ে রাখতে হবে ভয়ের চোটে। সবকিছু শুরু হয়েছিল খুব সাধারণ একটি দুপুরে। গ্রামের দুপুরগুলো এমনিতেই একটু ঝিম ধরা হয়। সূর্য তখন মাথার উপরে, উঠোনের মাটি থেকে যেন আগুনের ভাব বের হচ্ছিল। চারপাশে শুনশান নীরবতা, শুধু দূর গাছ থেকে ঘুঘু পাখির এক ঘেয়ে ডাক ভেসে আসছিল। নাজিয়াপু ঘরেই ছিলেন, রান্না করছিলেন। উনি চুলায় যখন তরকারি নাড়ছিলেন তখন পাশে দাঁড়িয়ে জরিনা ভাবি সবজি কাটছিলেন। সবকিছুই স্বাভাবিক। হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই ভাবির হাতের বটিটা ভাবি নামিয়ে রাখলেন। ওনার হাত যেন কাঁপছিল। উনি কপালে হাত দিয়ে বললেন ওনার খুব দম বন্ধ হয়ে আসছে। নাজিয়াপু প্রথমে ভাবলেন হয়তোবা গরমের কারণে এমন হচ্ছে, যে ভেতরে গরম আটকে গেছে। উনি তাড়াতাড়ি ভাবির হাত ধরলেন, কিন্তু হাত ধরার সাথে সাথেই আপু চমকে উঠলেন। ভাবির হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা, অথচ বাহিরে তখন কাঠ ফাটা রোদ। ভাবির ভরসা মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন রক্ত শূন্য হয়ে গেছে। ওনারা ধরাধরি করে ভাবিকে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন, মাথায় পানিও ঢাললেন। কিছুক্ষণ পর ভাবি একটু সুস্থ বোধ করলেন বটে, কিন্তু নাজিয়াপু লক্ষ্য করলেন ভাবির চোখের দৃষ্টিতে পরিবর্তন এসেছে। সেই পরিচিত স্নিগ্ধতা নেই, বরং আছে এক অদৃশ্য শূন্যতা, যেন উনি সেখানে থেকেও নেই। মা বললেন গরম ভাব লাগছে, হয়তোবা ঠিক হয়ে যাইব। সন্ধ্যা নাগাদ ভাবি স্বাভাবিক হয়ে গেলেন। সবাই ঘটনাটা ভুলে গেল, কিন্তু নাজিয়াপু বললেন ওটা ছিল প্রথম সংকেত বা ফার্স্ট একটা সাইন। ঝড়ের আগে যেমন একটা নিরবত থাকে তেমন। পরবর্তী কয়েকটা দিন বেশ শান্তই কাটল, কিন্তু এই শান্তিটা ছিল মনের। জরিনা ভাবি কাজ করছেন, হাসছেন, কিন্তু ওনার হাসিতে সেই আগের প্রাণ ছিল না, কেমন যেন একটা যান্ত্রিক ভাব। তারপর একদিন মাঝরাতে হঠাৎ ভাবির চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। সবাই দৌড়ে ওনার ঘরে গেলেন। ভাবি ঘামছেন, ভয় কুকড়ে আছেন বিছানার এক কোনায়। উনি বললেন ঘুমের মধ্যে দেখেছেন যে ঘরের কোণে কে যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়ার মতো অবয়ব। সবাই তখন ওনাকে বোঝালেন যে এটা ওনার মনের ভুল। মানুষ অসুস্থ থাকলে বা শরীর দুর্বল থাকলে এমন অনেক কিছুই নাকি দেখে, কিন্তু ভাবির কথায় এমন একটা ভীতি ছিল যা স্রেফ দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেয়া যাচ্ছিল না। ওনার গলাস্বরে এমন একটা কম্পন ছিল যেন উনি নিশ্চিত জানেন ওটা ওনার মনের ভুল ছিলই না। পরের রাতে ঘটনাটা আর একটু ডিপ হল, আবার সেই চিৎকার। এবার ভাবি বললেন উনি স্পষ্ট দেখেছেন কেউ একজন ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে মুচকিয়ে মুচকিয়ে হাসছে। মনির ভাই লাইট জ্বালিয়ে সারা ঘর খুঁজলেন, জানালার পর্দা সরালেন, কিন্তু কোথাও কেউ নেই। শুধু জানালার পর্দাটা বাতাসের তোড়ে একটু একটু নড়ছিল, কিন্তু ভাবির মুখে তখনও ভয় এবং পাথর আকৃতির মুখ তার। ওনার চোখ দুটো বড় বড় হয়ে আছে, পলক পড়ছে না। উনি এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন। সেই রাত থেকে জরিনা ভাবির পরিবর্তনটা খুবই স্পষ্ট হতে শুরু করল। প্রথমে ওনার কথাবার্তায় অসংলগ্নতা দেখা এল, তারপর ওনার গলাস্বর বদলাতে স্টার্ট করল। কখনো কখনো উনি এতই চুপচাপ হয়ে যেতেন যে মনে হতো ঘরে কোনো মানুষই নেই। আবার কখনো অকারণে একা একাই হেসে উঠতেন, সেই হাসিটা ছিল অনেকটা হাড়হিম করা। ফাঁকা ঘরে, বাথরুমে বা রান্নাঘরে সেই হাসি প্রতিধ্বনিত হতো, যা শুনে নাজিয়াপুর গা শিউরে উঠত। নাজিয়াপু বলেছিলেন উনি মাঝে মাঝে ভাবির কাছে গিয়ে বসতেন, ভাবির চোখের দিকে তাকালে ওনার মনে হতো ভাবির চোখের মনি একেবারেই স্থির, কিন্তু তার পেছনে অন্য কিছু হয়তোবা নড়ছে, ভাবির শরীরের ভেতরে অন্য কোনো সত্তা হয়তোবা উঁকি দিচ্ছে। এটা এমন একটা অনুভূতি যা ভাষায় প্রকাশই করা যাবে না, জাস্ট ফিল করা যাবে। একদিন দুপুরে নাজিয়াপু ভাবির চুল আছড়ে দিচ্ছিলেন, হঠাৎ ভাবি ফিস ফিস করে বললেন, জানোস রাইতের বেলা ও আমার পাশে এসে বসছিল। নাজিয়াপুর হাতটা এবার থমকে গেল। উনি ভয়ে জিজ্ঞেস করলেন, বসছিল মানে কেরাই বসছিল ভাবি, কার কথা কইতেছেন? ভাবি খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে নাজিয়াপুর দিকে তাকালেন। সেই তাকানোতে কোনো পরিচিত ভাবই ছিল না। উনি বললেন, আমি তো জানি না, শুধু এটা জানি ওয় সারা রাত আমার দিকে তাকায় আছিল। এই কথাটা বলার সময় ভাবি শরীরে একটা তীব্র কাঁপুনি দিয়ে উঠল। নাজিয়াপু বিষয়টা ওনার মাকে জানালেন, কিন্তু ওনার মা এবং মুনির ভাই সবটাকেই মানসিক চাপ বা শারীরিক দুর্বলতা বলেই চালিয়ে দিলেন। ডাক্তার দেখানো হল, ওষুধও দেয়া হল। মুনির ভাই স্ত্রীকে খুবই ভালোবাসতেন, উনি কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিলেন না যে এটা কোনো একটা সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত ঘটনা। কিন্তু নাজিয়াপু ঠিকই বুঝেছিলেন এখানে বিজ্ঞানের ব্যাখ্যা সবসময় খাটবে না। ভাবির আচরণ দিনে দিনে আরো অদ্ভুত হতে লাগল। কখনো ওনার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়ে যেত, যেন উনি খুব দূর থেকে দৌড়ে এসেছেন। আবার কখনো একদম ধীর হয়ে যেত, যেন শ্বাস নিতে ওনার কষ্ট হচ্ছে। মনে হতো উনি নিজের ভেতরে কোনো কিছুর সাথে অক্লান্ত যুদ্ধ করে চলেছেন। রাত হলে ওনাদের ঘরের দরজা বন্ধ করার পর ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসত। কখনো মনে হতো কেউ ঘরের ভেতরে ভারী পায়ে হাঁটছে, কখনো ফিস ফিস করে কথা বলছে। নাজিয়াপু পাশের ঘরে শুয়ে কান পেতে শুনতে থাকতেন। উনি নিশ্চিত ছিলেন ঘরে মুনির ভাই আর ভাবি ছাড়াও অন্য কেউ তো ছিল, কিন্তু সেই তৃতীয় সত্তার উপস্থিতি উনি দেয়ালের ওপাশ থেকে অনুভব করতে পারতেন, দেখতে পারতেন না। সকালে উঠে ভাবিকে দেখলে মনে হতো উনি কিছুই জানেন না, একদম স্বাভাবিক। ধীরে ধীরে উপসর্গগুলো আরো ভয়ানক রূপ নিল। ভাবি প্রায় বসে থাকতে থাকতে চমকে উঠতেন, কখনো মাথা চেপে ধরে অঝোরে কাঁদতেন, আবার কখনো মুনির ভাইকে কাছে আসতে নিষেধ করতেন। একদিন তো রাগের মাথায় উনি মুনির ভাইয়ের দিকে এমনভাবে তাকালেন যে মুনির ভাই পর্যন্ত ভয় পেয়ে পিছিয়ে গেলেন। ভাবি সেদিন বিড়বিড় করে বলেছিলেন, আমি কিন্তু ওরে সারব না, মনে রাখিস কথাটা। এই কথাটা কার উদ্দেশ্যে বলা তা কেউ বুঝতে পারল না। মুনির ভাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। পরিস্থিতি বেগতিক দেখে ওনার সিদ্ধান্ত নিলেন ভাবিকে কিছুদিন আলাদা ঘরে রাখা হবে, যেন ওনার বিশ্রামে কোনো সমস্যা না হয়। কিন্তু আলাদা ঘরে রাখার পর উৎপাত যেন আরো বেড়ে গেল। বন্ধ ঘরের ভেতর থেকে ছিটকিনি নাড়াচাড়ার শব্দ আসত, অথচ ভেতরে ভাবি সম্পূর্ণ একা। নাজিয়া আপু খাবার দিতে গেলে দেখছেন ভাবি হয়তোবা পাথরের মতো শক্ত হয়ে জানালার দিকে তাকিয়ে আছেন। আবার কখনো এত অস্থির হয়ে ছটফট করতেন যে মনে হতো এখনই দরজা ভেঙে বেরিয়ে যাবেন। বাড়ির পরিবেশটা কেমন যেন গোমট হয়ে গেল। দেয়ালগুলো মনে হতো একে অপরের দিকে চেপে আসছে, ওয়ান কাইন্ড অফ এ ক্লস্ট্রোফোবিয়া। ভাবির মধ্যে একটা ভারী ভাব, গরমে যেন দম আটকে আসার মতো অবস্থা। মা সারাটা দিন তসবি পাঠ করতেন, বাবা চিন্তায় চুপচাপ বুধ হয়ে থাকতেন। নাজিয়াপুর প্রতিটি সকাল শুরু হতো এক অজানা আতঙ্কে। আজ ভাবি কি করবেন, আজ বাড়িতে নতুন কি বিপদ আসবে। বাড়ির সবার মুখের হাসি যেন মিলিয়ে গিয়েছিল, যদিও বা কেউ হাসত সেই হাসিতে কোনো প্রাণ থাকত না। এভাবেই কেটে গেল একটা সপ্তাহ। তারপর সেই দিনটি এলো যেদিন ভাবির অবস্থা চরমে পৌঁছাল। উনি কথা বলা একেবারেই বন্ধ করে দিলেন। ওনার চোখ দুটো যেন একদিকে স্থির হয়ে থাকত, যেন উনি অদৃশ্য কাউকে এক দৃষ্টিতে দেখছেন। মাঝে মাঝে ওনার ঠোঁট নড়ত তো ঠিকই, কিন্তু কোনো শব্দ বের হতো না। শরীর শুকিয়ে যাচ্ছিল, কিন্তু ওনার চোখের দৃষ্টিতে এমন একটা কাঠিন্য এবং হিংস্রতা ফুটে উঠেছিল যা কোনো সাধারণ মানুষের চেহারায় থাকতে পারে না। বাড়ির সবাই উঠোনের কাছে যেতে ভয় পেত, কিন্তু নাজিয়াপু সাহস করে যেতেন, কারণ খাবার আর ওষুধ তো দিতেই হবে। সেই রাতের কথা নাজিয়াপু আজও ভুলতে পারেন না। রাতটা শুরু হয়েছিল আর বাকি পাঁচ দশটা রাতের মতোই, খুবই সাধারণ। সন্ধ্যা নামার পরে আপু উঠোনে পানি ছিটিয়ে দিলেন। মা রাতের খাবার রান্না করছিলেন, বাবা ছাদে হাঁটাহাঁটি করছিলেন, মুনির ভাই অফিস থেকে এসে ক্লান্ত হয়ে সোফায় বসেছিলেন। বাড়িতে সেই পরিচিত থমথমে নীরবতা। ভাবি সারাদিন কোনো কথা বলেননি, শুধু দুই একবার নাজিয়াপুর দিকে এমনভাবে তাকিয়েছিলেন যে আপুর মনে হয়েছিল ওনার বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। সেই দৃষ্টি কোনো মানুষের ছিলই না। সেখানে না কোনো মায়া ছিল, না ছিল কোনো মমতা, ছিল অন্য জগতের কোনো এক হিংস্রতা। রাত তখন প্রায় সাড়ে দশটা। নাজিয়াপু প্লেটে ভাত আর ডাল বেড়ে ভাবির ঘরের দিকে রওনা দিলেন। ওনার পা যেন চলছিলই না। ঘরের দরজার কাছে আসতেই ওনার মনে হল বাতাসের তাপমাত্রা কয়েক ডিগ্রি যেন কমে গেছে। ভেতর থেকে হলদে বাল্বের আলো দরজার নিচ দিয়ে আসছিল। আপু কাঁপা হাতে দরজা খুললেন। পুরনো কবজার ক্যাচক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছিল ঘরটা যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। ভাবি বিছানায় বসেছিলেন, দৃষ্টি নিবদ্ধ ছিল দেয়ালের দিকে। নাজিয়াপু খুব সাবধানে এক পা ভেতরে দিলেন। ঠিক সেই মুহূর্তে চোখের পলকে ভাবি বিদ্যুৎ বেগে বিছানা থেকে নেমে এসে আপুর পেছনে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। ছিটকিনে লাগানোর খটাস শব্দটা আপুর কানে বোমার মতো বাজল। আপুর মনে হল ঘরের চারপাশটা ছোট হয়ে আসছে। উনি পেছনে ফিরলেন। ভাবি দরজার পেছনে পিঠ থেকে দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো অস্বাভাবিক রকমের বড়, চোখের সাদা অংশটা যেন বেরিয়ে আসছে, মুখটা শক্ত, দেয়াল দুটো যেন লোহার মতো শক্ত, ঠোঁটের কোণগুলো কাঁপছে আর ওনার সাদা শরীরে এক অদ্ভুত টান টান উত্তেজনা। নাজিয়াপু কিছু একটা বলার চেষ্টা করলেন, ভাবি খাউন, কিন্তু কথা শেষ করার আগেই ভাবি ঝাঁপিয়ে পড়লেন। ভাবি আপুর চুল এক মুঠো করে ধরলেন। সেই ধরায় যে শক্তি ছিল তা কোনো স্বাভাবিক দুর্বল নারীর পক্ষে সম্ভবই ছিল না। আপু যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন, হাঁটু গেড়ে বসে পড়লেন। আপু আপ্রাণ চেষ্টা করছিলেন ভাবির হাত ছাড়ানোর, কিন্তু ভাবির আঙ্গুলগুলো ছিল বরফের মতো ঠান্ডা এবং ইস্পাতের মতো শক্ত। ভাবির গলা দিয়ে এক অদ্ভুত ঘড় ঘড়ে আওয়াজ বের হচ্ছিল, যেন অনেক গভীর কোনো গুহা থেকে সেই শব্দ ভেসে আসছে। আপু চিৎকার করলেন, কোন রকমের শরীরের সমস্ত শক্তি দিয়ে ভাবিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মুহূর্তের জন্য ভাবির হাতটা আলগা হল। সেই সুযোগে নাজিয়া আপু ছিটকিনির দিকে ঝাঁপ দিলেন। চিৎকার করতে করতে দরজা খুলে কোন রকমে বাহিরে বেরিয়ে এলেন। ভাবি ওনার পিছু দৌড়ে আসছিলেন, কিন্তু মুনির ভাই ঠিক সময় এসে ভাবিকে ধরে ফেললেন। মুনির ভাই চিৎকার করে বলছিলেন, এটা কোনো মানুষের শক্তি না, এটা মানুষের শক্তি হইতেই পারে না। বাবা আর মা ভয়ে কাঁপছিলেন। সবাই মিলে অনেক কষ্টে ধস্তাধস্তি করে ভাবিকে আবার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। সেই রাতে বাড়ির কারো চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। সবাই ড্রয়িং রুমে বসে রইল। ফজরের আজানের সময় যখন ভোরের আলো ফুটল, তখন মুনির ভাই গিয়ে সাবধানে ভাবির ঘরের দরজা খুললেন। ভাবিকে দেখে মনে হল এখন উনি কিছুটা শান্ত। মুনির ভাই তখন ওনার আব্বুকে বললেন,
আব্বা, আমার মনে হয় না আর দেরি করা ঠিক হইব। আমার এক বন্ধু একজন বুজুর্গ আলেমদের চেনে, উনি এই ধরনের আধ্যাত্মিক বিষয়গুলো ভালোই দেখেন। আমি আইজি ওনারে নিয়ে আসার চেষ্টা করি, তাইলে নাকি?
ওনার বাবা বললেন,
হ্যাঁ বাপ, নিয়ে আয়, এমনি তো চলব না। মায়েরটার কি অবস্থা হয়েছে?
পরের দিন বিকেলেই মুনির ভাই সেই হুজুরকে বাড়ি আনতে গেলেন। মানুষটি দেখতে খুবই সাধারণ, পরনে সাদা পাঞ্জাবি, মুখে দাড়ি, চোখ মুখে এক গভীর প্রশান্তি এবং গাম্ভীর্য। উনি বাড়িতে ঢুকতেই কিছু একটা আজ করতে পারলেন। বাড়ির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটলেন, তারপর গম্ভীর স্বরে বললেন,
মিয়ারা, বিষয়টা শুধু শারীরিক বা মানসিক কিন্তু না, আপনাদের এই বাড়িতে এবং এই রোগীর উপরে কোন একটা অশুভ ছায়া বা জিনার আসর আছে কিন্তু।
ওনার কথা শুনে বাড়ির সবাই যেমন ভয় পেল, তেমন একটা স্বস্তিও পেল যে অন্তত সমস্যার আসল কারণটা জানা গেছে। হুজুর বললেন,
আমি এক্ষুনি চিকিৎসা শুরু করব, কিন্তু এর আগে ঘরটারে পাক পবিত্র করতে হবে।
উনি ওনার ঝুলি থেকে কিছু তাবিজ এবং একটা ছোট্ট কোরআন শরীফ বের করলেন। তারপর বললেন,
পড়াশোনা শুরু করার আগে রোগীর শক্ত করে বাঁধা লাগবো, কারণ কোরআনের আয়াত পড়া শুরু হইলে ওর ভেতরের শক্তিটা বিদ্রোহ করব, তখন ও নিজের বন্য করে ক্ষতি করতে পারে, আপনারা ভয় পায় না।
এইসব কথা শুনে নাজিয়া আপুর বুকটা যেন ধরফর করতে লাগল। নিজের আপন ভাবিকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখা, এই দৃশ্যটা ভাবতেই ওনার গা শিউরে ওঠে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা চিন্তা করে সবাই রাজি হল। মুনির ভাই আর বাবা মিলে অনেক কষ্টে ভাবিকে চেয়ারের সাথে বাঁধলেন। মোটা রশি দিয়ে যখন ওনার হাত পা বাঁধা হচ্ছিল, ভাবি প্রথমে চিৎকার করলেন, তারপর সেই চিৎকার বদলে গেল অদ্ভুত এক খলখলে হাসিতে। সেই হাসি শুনে উপস্থিত সবার রক্ত যেন হিম হয়ে গেল। এই হাসি তো জরিনা ভাবির নয়, এ হাসি অন্য কারো। হুজুর প্রথমে কিছু পানি পড়া ছিটিয়ে দিলেন ভাবির মুখে, তারপর তেলাওয়াত শুরু করলেন। প্রথমে ধীর লয়ে, তারপর ক্রমশ ওনার গলার স্বর চড়তে লাগল। হুজুরের তেলাওয়াতের সাথে সাথে ঘরের পরিবেশ বদলাতে শুরু করল। মনে হল ঘরের দেয়ালগুলো যেন কাঁপছে। হুজুরের কণ্ঠের গাম্ভীর্যের সাথে পাল্লা দিয়ে ভাবির মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ বের হতে লাগল। কখনো বাঘের মতো গর্জন, কখনো সাপের মতো ফিসফিসানি বা ফুসফুসানি, আবার কখনো ফিসফিস করে দুর্বোধ্য ভাষায় গালাগাল। মনে হচ্ছিল ভাবির শরীরের ভেতরে একাধিক মানুষ বা একাধিক আত্মা বা সত্তার বসবাস, যেন এই আত্মাগুলো ওনার শরীরটাকে কন্ট্রোল করছে। লাইটের আলোটা হঠাৎ করে কাঁপতে লাগল। ঘরের কোনায় কোনায় এমন সব ছায়া তৈরি হল যা বাস্তব মনে হল না। নাজিয়াপুর মা ভয়ে কাঁদতে শুরু করলেন, বাবা জায়নামাজে বসে দোয়া করতে লাগলেন, আর মুনির ভাই এক দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। হুজুর একটানা পড়িয়ে যাচ্ছিলেন, মাঝে মাঝে উনি থেমে ভাবির মুখে ফুঁ দিচ্ছিলেন আর পানি ছিটিয়ে দিচ্ছিলেন। উনি আগেই বলে দিয়েছিলেন, এই লড়াই সহজ হবে না, হয়তোবা সারা রাত চলবে, কারণ এই ধরনের অশুভ শক্তি সহজে জায়গা ছাড়ে না। সত্যি তাই হল। রাত গভীর হওয়ার সাথে সাথে পরিস্থিতি যেন আরো ভয়ানক হয়ে গেল। ভাবির শরীরটা দড়ির বাঁধন ছিঁড়ে ফেলার জন্য এমনভাবে মোচড় দিচ্ছিল যেন মনে হচ্ছিল ওনার হাড়গুড় ভেঙে যাবে। কখন ওনার চুলগুলো আপনা আপনি দাঁড়িয়ে যাচ্ছিল, আবার পরমুহূর্তে উনি জ্ঞান হারিয়ে ঢলে পড়ছিলেন। হুজুর বললেন,
আমরা কিন্তু ঠিক পথেই আছি, ধৈর্য ধরেন সবাই, কেউ ধৈর্য হার হয়েন না, আল্লাহর নাম নিতে থাকেন, সব ঠিক হয়ে যাবে।
আমরা
নিজের চোখে দেখলাম ঘরের ভারী কাঠের আলমারিটা কোনো কারণ ছাড়াই নড়ে উঠল, জানালার কাঁচগুলো ঠকঠক করে কাঁপতে লাগলো, আর যে রশিদে ভাবিকে বাধা হয়েছিল সেটা এমন ভাবে টান টান হয়ে যাচ্ছিল যেন ভেতর থেকে কেউ ওটাকে টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। নাজি আপু ঘরের এক কোনায় বসে সারাটা রাত এই দৃশ্য দেখলেন। ভোরবেলার দিকে হুজুর যখন একটু থামলেন তখন ভাবি হঠাৎ পুরুষালী এবং কর্কশ গলায় চিৎকার করে কিছু নাম বললেন। নামগুলো অচেনা এবং অদ্ভুত, কিন্তু সেই নামগুলো উচ্চারণের সাথে সাথে পুরো ঘরে এক হিমশীতল বাতাসের ঝাপটা বয়ে গেল। হুজুর বললেন, বোঝা যাইতেছে কে ওনার উপরে শক্তিশালী কুফরি কালাম বা কালা জাদু করছে। সাধারণত হিংসা, শত্রুতা বা প্রতিশোধ পরায়ণ হইয়া এই কাজগুলো মানুষ করে। এই কথা শুনে মনির ভাই কান্নায় ভেঙে পড়লেন, বারবার বলতে লাগলেন, আমাদের তো কোনো শত্রু নাই, এমন কাজ কি করব। হুজুর বললেন, শয়তানের উপাসকেরা কোনো কারণ খুঁজে না, এদের চিহ্নিত করা খুবই কঠিন। চিকিৎসার এই প্রক্রিয়া একদিন বা এক রাতে শেষ হল না, হুজুরের নির্দেশ মতো তারা সাত দিন ধরে এই আমল চলতে লাগল। এই সময়টাতে ভাবির অবস্থা এক এক সময় এক এক রকম, কখনো উনি শান্ত হয়ে ঘুমাতেন, আবার কখনো এমন সব কাণ্ড কারখানা করতেন দেখে মনে হতো সব আশা শেষ। হুজুর বাড়ির চারপাশের দেয়ালে তেলের মতো কিছু একটা দাগ টেনে দিলেন, বিশেষ আয়াত লেখা কাগজ দরজায় দরজায় ছাঁটিয়ে দিলেন। রাতে সম্পূর্ণ বাড়িতে আলো জ্বালিয়ে রাখা হতো, কারণ অন্ধকার হলেই সেই অশুভ শক্তির দাপট যেন আরো বেড়ে যেত। একদিন আমল চলাকালীন এক লোমহর্ষক ঘটনা ঘটল। হুজুর খুব জোরে আয়াত পড়ছিলেন, হঠাৎ মনে হল সম্পূর্ণ ঘরের ভেতরে যেন ভূমিকম্প হচ্ছে, দেয়ালে বাঁধানো ছবিগুলো সোজা থাকার বদলে বদলে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এবং ওনারা সবাই অনুভব করলেন বন্ধ দরজা ভেদ করে বাহিরের বাতাস হু হু করে ঘরের ভেতরে ঢুকছে, অথচ বাহিরে তখন একদম নিস্তব্ধ রাত। ঠিক তখনই ভাবি মাথা তুলে তাকালেন, ওনার চোখ সম্পূর্ণ লাল। উনি বললেন, ও আমার খুব কাছে চলে এসেছে, দরজার ওই পাশেই দাঁড়ায় আছে। তারপর উনি গ্রামের এমন কিছু ঘটনার কথা বিস্তারিত বলতে শুরু করলেন যা ওনার জানার কথা নয়। কার বাড়িতে কি সমস্যা, কে কি পাপ করেছে সব গড়গড় করে বলে দিলেন। মনির ভাই আর মা ভয় কুকড়ে গেলেন। সাত দিনের দিন হুজুর পড়লেন, আজকে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আজকে রাতে ওনারে বিশেষ নিয়মে দম করে খাবার খাওয়ানি লাগব। এম খাবারটা খাওয়ানির সময় আপনারা একা ছাড়বেন না ওনারে, খুবই সাবধানে থাকবেন, কারণ এই জিনিসটা যদি করা যায় তাইলেই সব ঠিক হয়ে যাইব, কিন্তু এটা মনে রেখেন আজকের দিনে শেষ আঘাত হান বসে। সেই রাতের পরিবেশ ছিল বাকি দিনগুলোর থেকে অনেক বেশি থমথমে। সন্ধ্যে থেকে মনে হচ্ছিল বাড়ির উপর অদৃশ্য কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বাতাস একেবারে স্থির। রান্নাঘরে মা যখন খাবার তৈরি করছিলেন তখন আগুনের শিখাটাও কেমন যেন নীলচে দেখাচ্ছিল। মনির ভাই লণ্ঠন ঠিক করছিলেন, যদি বাবার বিদ্যুৎ চলে যায়। নাজি আপু ভাবির পাশে বসেছিলেন, ভাবি বেশ চুপচাপ ছিলেন, কিন্তু ওনার ক্লান্ত চেহারা দেখে মনে হচ্ছিল ঝড়ের আগে নিরবতা। রাত গভীর হল, মা দমে দেওয়া ভাত এবং মাংস এবং পানি নিয়ে এলেন। হুজুরের নির্দেশ মতো নাজি আপু ভাবির সামনে বসলেন এবং খাবার খাওয়ানোর চেষ্টা করলেন। ভাবি শান্ত হয়ে বসেছিলেন, ওনার দৃষ্টি ছিল উদাস। নাজি আপু কাঁপতে কাঁপতে প্রথম লোকমাটা ভাবির মুখের সামনে ধরলেন। ভাবি প্রথমে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, যেন উনি ভুলেই গেছেন কিভাবে খেতে হয়। তারপর ধীরে ধীরে মুখ খুললেন সেই দম করা লোকমাটা মুখে নেওয়ার জন্য। যে লোকমাটা মুখে দিলেন সাথে সাথে ঘরের লাইটগুলো যেন ফ্লিকারিং স্টার্ট করল। মনির ভাই চমকে গেলেন, আপু ভয়ে পিছিয়ে যেতে চাইলেন কিন্তু নিজেকে সামলে নিলেন। দ্বিতীয় লোকমা খাওয়ার পর ভাবির চোখে একটু পানি দেখা গেল, মনে হল ভেতরের মানুষটা একটু সময়ের জন্য ফিরে এসেছে। এই কষ্ট উনি বর্ণনা করতে পারছিলেন না, কিন্তু আসল ঘটনা ঘটল তৃতীয় লোকমার সময়। ভাবি হঠাৎ খাওয়া থামিয়ে দিলেন, ওনার ঘাড়টা খুব ধীরে ধীরে ডান দিকে ঘোরালেন, যেন কেউ ওনার কাছে ফিস ফিস করে কিছু বলছে। সাথে সাথে ঘরের কোনার লাইটগুলো এমন ভাবে দুলে উঠল এবং ধাক্কা খেয়ে উঠল যেন কেউ খুব সজোরে খুব ক্রোধে সেগুলোকে ধাক্কা দিচ্ছে। ভাবির চোখের মনে প্রসারিত হয়ে গেল। উনি বিড়বিড় করে কিছু শোনার চেষ্টা করলেন। নাজিয়া আপু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ভাবি আপনি কার সাথে কথা কন, কি হয়েছে? ভাবি কোনো উত্তর দিলেন না। উনি এক দৃষ্টিতে ঘরে সেই অন্ধকার কোণটার দিকে তাকিয়ে রইলেন। মুনির ভাই দ্রুত উঠে লাইট ঠিক করতে লাগলেন, কিন্তু উনি হাত বাড়ানোর আগেই লাইটটা যেন ধপ করে নিভে গেল। সম্পূর্ণ ঘর যেন অন্ধকারে ডুবে গেল কয়েক সেকেন্ডের জন্য। ঠিক সেই অন্ধকারে ভাবি এমন একটা নিঃশ্বাস নিলেন যেন ওনার গলা টিপে ধরেছে কেউ। পরমুহূর্তে বাড়ির পেছনের টিনের বেড়ায় বিকট একটা শব্দ হল, ধাম করে, যেন বিশাল কোন একটা পাথর কেউ আকাশ থেকে ফেলে দিয়েছে। মা চিৎকার করে উঠলেন। মুনির ভাই টর্চ জ্বালিয়ে ফেললেন। আলো আসতেই দেখা গেল ভাবি এবার স্বাভাবিক হয়ে গেছেন, কিন্তু ওনার চোখে তখনও সেই এক কোণার আটকানো। নাজিয়াপু জিজ্ঞেস করলেন, ওইখানে কি ভাবি? ভাবি নিচু স্বরে খুব স্পষ্ট গলায় বললেন, ওই আজকে শেষবারের মতো আসছিল, ওই চলে যাইতেছে, আমাকে বলছে ওই চলে যাইতেছে। এবার ওনার কথার মধ্যে কোনো ধরনের অন্যরকম ভাব ছিল না, এটা ওনারই গলা ছিল, বিষাদময় এক গলা। তারপর আরো কিছুদিন হুজুর এলেন। উনি বললেন, বিপদ কেটে গেছে, উনি সম্পূর্ণ সুস্থ হতে মোটামুটি সময় নেবেন। তিনি বললেন, কালো জাদু বা জিনের আসর কেটে গেলেও তার রেশ থেকে যায়। টানা 40 দিন পর ভাবি সুস্থ হয়ে উঠলেন। উনি আবার সংসারে মনোযোগ দিলেন, হাসি খুশি হয়ে উঠলেন। কিন্তু ওনার চোখের গভীরে সেই আতঙ্কের ছায়া অনেক দিন পর্যন্ত ছিল। আজ এত বছর পরে মুনির ভাইয়ের এখন 3 সন্তান, বাবা মারা গেছেন, মার অনেক বয়স হয়ে গেছে। নাজিয়াপু নিজেও সংসারের কাজে ব্যস্ত, কিন্তু সেই প্রশ্নটা আজও ওনাদের কুড়ে কুড়ে খায়, কে করেছিল এই জঘন্য কাজ, কেনই বা করেছিল? গ্রামের এত এত মানুষের ভিড়ে কে সেই গোপন শত্রু যে সাজানো একটা সংসারকে ধ্বংস করতে চাইছিল? হুজুরকে যখন জিজ্ঞাসা করা হয় তখন হুজুর নানান ভাবে ইশারা দিলেও উনি বলেছিলেন, এগুলো আসলে আমাদের বলার কোনো নিয়ম নাই, কে করছে বুঝতে পারতেছি কিন্তু বলতে পারবো না, রক্তের সম্পর্কের কেউই করছে। ভালো হবে আপনারা এগুলো বিষয় নিয়ে প্রশ্ন করেন না, কারণ এই জিনিসটা ঝামেলার, আপনারা জানতে পারবেন, পর ওনার একটা ক্ষতি করার চেষ্টা করবেন, আবার আপনাদের উপরে জাদু করবে, কি দরকার জানার? এই কারণে কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। কিন্তু নাজিয়াপু যখনই মানিকগঞ্জের সেই পুরাতন বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ান, সুপারি গাছের শাড়িগুলোর দিকে তাকান, ওনার মনে হয় বাতাস যেন ফিস ফিস করে সেই অজানা শত্রুর কথাই বলে। আল্লাহ যেন এমন বিপদ কোনো পরিবারের উপর না দেন, এটাই ছিল ওনার একমাত্র দোয়া। ডিয়ার লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকব, আর যদি ভালো লেগে না থাকে আপনারা আমাকে বলতে পারেন, আমি আরো বেটার কিছু কালেক্ট করার চেষ্টা করব আপনাদের কাছ থেকে এবং সেটাই আপনাদের কাছে আবার পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ঘটনাটি আমাকে বলেছেন নাজিয়াপু, এবং ওনার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি গ্রামে, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। আমার বন্ধু মারুফের মাধ্যমে আমি এই ঘটনাটি পেয়েছি। যদি আপনারা এই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এন্ড আমি আজকে আর কথা বাড়াবো না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অলওয়েজ ভূত.com শুনতে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কেমন কাটলো পুরো সময়টা ভয় রাজ্য অচিতপুরে? এখানে বন্ধুরা থাকে এবং বন্ধুর সাথে এই যে ভয়ের অনুভূতি, এটা ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা। যাই হোক, বিদায় নিতে হবে আমাদের। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা উপভোগ করেছেন আমাদের আজকের এই এপিসোডটি। যদি আপনারাও এই ধরনের ঘটনা পাঠাতে চান তাহলে এখনই লিখে পাঠান russell.bhoot.com@gmail.com এ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।